exclusively on FusionBD.com.
Kulasha.
স্বাগত সবাইকে কুয়াশায়। আর সঙ্গে আছি আমি আরজি শর্মিলা, শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর শুরুতে জানিয়ে দিচ্ছি বইমেলায় কুয়াশার বইয়ের খবর। এবারও প্রতিবারের মতন বের হয়েছে কুয়াশা চার, একেবারে নতুন কুয়াশার সব গল্প নিয়ে লেখা কুয়াশা চার পাবেন অনন্য প্রকাশনী প্যাভিলিয়ন নম্বর ১ এ। সেখানে রয়েছে নতুন মোড়কে কুয়াশা ১, অর্থাৎ কুয়াশা ১ যারা 2015 বা তারপরে সংগ্রহ করতে পারেনি তারা একসঙ্গে কুয়াশা ১ এবং ৪ দুটোই সংগ্রহ করতে পারবেন অনন্য প্রকাশনী থেকে। আর কুয়াশা ২, ৩ এবং ডার্ক রুম গ্রাফিক নভেলস যেটা রয়েছে কুয়াশা, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন স্টুডেন্ট বেস থেকে। আর এবারে চলে যাচ্ছি কুয়াশার স্ক্রিপ্ট রাইটিং এর বা গল্প লিখে পাঠাবার খবর দিতে। সেটা হচ্ছে যারা কুয়াশায় গল্প পাঠাতে ইচ্ছুক অথবা স্ক্রিপ্ট পাঠাতে ইচ্ছুক তারা অবশ্যই 7,500-8,000 শব্দের মধ্যে লিখে পাঠাবেন। লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি কুয়াশা @gmail.com। আমি আবার বলছি ইমেলের ঠিকানাটি কুয়াশা @gmail.com। এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। দুজন বিজয়ী ইতিমধ্যে বিজয়ী হয়ে গেছেন, তাদের গল্প কুয়াশা প্রচারও করা হয়ে গেছে, আর বাকি আছেন আপনি। হয়তো আপনার লেখা আমাদের কাছে পৌঁছে গেলে আমাদের ভালো লাগলে আমরা সেটাও শোনাবো, এবং পুরস্কারও রয়েছে, পুরস্কারও জিতে দিতে পারবেন আপনি এবিসি রেডিওর পক্ষ থেকে, কুয়াশার পক্ষ থেকে। এবং আপনি যদি অভিনয় করতে পারেন বা অভিনয় করতে চান তাহলে আপনি আপনার লেখা কুয়াশার গল্পে অভিনয় করতে পারেন অথবা অন্য কোনো গল্পে। সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে আপনি অভিনয় করতে চান বা পারেন, সেই সুযোগটা আমরা দেব যদি আপনি বিজয়ী হন। তো ঠিক আছে, চলে যাচ্ছি আজকের প্রথম পর্বে। প্রথম পর্বে রয়েছে কুয়াশা এক্স ফাইলস, এবং আজকের সত্য ঘটনাটির নাম সিরিয়াল কিলার রিচার্ড এভান্টিস। আসুন তাহলে শুনি এক্স ফাইলস এর সত্য ঘটনা, সিরিয়াল কিলার রিচার্ড এভান্টিস। তারপরে শর্মিন আবারও ফিরছে, সে পর্যন্ত সঙ্গে থাকবেন। পোর্ট সেলভানিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি আর রিচমন্ডের মাঝখানে অবস্থিত ছোট্ট একটা শহর। এখানে অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কম মানুষের বসবাস। খুব ছোট্ট এই শহরে সবাই একে অপরকে চেনে, সবার কাছে এটা খুব নিরাপদ একটা শহর। তবে এই নিরাপদ শহরের রূপ পাল্টে যেতে খুব বেশি সময় লাগে না। যখন একদিন হঠাৎ করে দিনের আলোতে নিজের বাড়ির সামনে থেকে এক তরুণী নিখোঁজ হয়ে যায়, কোথায় গেল কি হল তার কেউ কিছু বলতে পারে না, কেউ তাকে দেখেও নি। বাড়ির বারান্দায় বসে ক্লাসের হোমওয়ার্ক করছিল মেয়েটি, আর হঠাৎ করেই উধাও হয়ে গেল। সেদিন থেকেই শুরু শহরের সবার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু থাকে। কেউ যেন স্বস্তির নিঃশ্বাসটুকু ফেলতে পারে না। বাবা মায়েরা তাদের সন্তানকে সারা দিন চোখে চোখে রাখতে শুরু করলো, যেন সেই মেয়েটির মতো তাদের সন্তান হুট করে কোথাও হারিয়ে না যায়। শহরের চেহারাটা মুহূর্তে বদলে গেল। যে স্পোর্টস সিলভেনিয়া শহরে বাচ্চারা কোনো দ্বিধা ছাড়াই বাইরে বাইরে ঘুরে বেড়াতো আর খেলতো, খুন বা অপহরণ তো দূরের কথা, এই শহরে সামান্য চুরি ডাকাতির ঘটনাও ঘটত খুব কম। নিরাপত্তার কোনো কমতি ছিল না এখানে। কিন্তু 1996 সালের 9 সেপ্টেম্বর লোকাল পুলিশ ডিপার্টমেন্টে একটা ফোন আসে। একজন মা ফোন করে প্রায় কান্না কান্না গলায় পুলিশকে বলতে থাকে যে তার মেয়ে হারিয়ে গেছে। তার মেয়েটা বাড়ির সামনে বারান্দায় বসে ক্লাসের হোমওয়ার্ক করছিল, আর তখন সে রান্নাঘরে রান্না করছিল। রান্না শেষ করে মেয়েকে দুপুরের খাবার খেতে ডাকতে এসেই দেখে তার মেয়ে সেখানে আর নেই। আশেপাশে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি মেয়েকে। প্রতিবেশীরাও কিছু বলতে পারছে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, তার মেয়ে এখনো বাড়ি ফেরেনি। তার বান্ধবীদের বাড়িতে ফোন করে রেখেছে সে, কিন্তু তারা সবাই জানিয়েছে যে তার মেয়ে তাদের বাসায় যায়নি। পুলিশ পুরো ঘটনা শুনে তার বাড়িতে চলে আসে আরো বিস্তারিত জানার জন্য। সোফিয়া সিলভা 16 বছর বয়স। তার মা জানায় সেদিন সোফিয়া স্কুল থেকে বাসায় এসে তার বড় বোনের সাথে রুমে কিছুক্ষণ গল্প করে, এরপর হালকা নাস্তা খেয়ে বই খাতা নিয়ে বাইরে বারান্দায় চলে যায় হোমওয়ার্ক করবে বলে। এরপর থেকে নিখোঁজ সোফিয়া। তার মা ভেবেছিল হয়তো আশেপাশেই কোথাও আছে, কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও যখন সে ঘরে ফিরছিল না তখন তারা দুশ্চিন্তায় পড়ে যায়। পুলিশ সোফিয়া সিলভার বাড়িতে গিয়ে তার বারান্দায় যায়। সেখানে গিয়ে দেখে বারান্দায় সবকিছু একদম সাজানো গোছানো। দেখে মনে হচ্ছে না যে সোফিয়াকে কেউ সেখান থেকে জোর করে তুলে নিয়ে গেছে। তবে সে গেল কোথায়? তার মায়ের মতে সোফিয়া সিলভা এমন মেয়ে না যে কিনা হুটহাট কাউকে না বলে কোথাও চলে যাবে। এমনকি সে কখনো অনেক রাত করে বাড়িও ফিরত না। খুব রেসপন্সিবল আর সিনসিয়ার মেয়ে ছিল সে। পুলিশ সোফিয়ার বাড়ির আশেপাশে সব জায়গায় খুঁজতে শুরু করে তাকে, সবার বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ফলাফল সেই একই, কেউ তাকে কোথাও দেখেনি। পরদিন পুলিশ সোফিয়া সিলভাকে খুঁজে বের করার জন্য তাদের একটা বড় দল গঠন করে। সবাই মিলে একসাথে খুঁজতে থাকে তাকে, কেউ কেউ পায়ে হেঁটে, আবার কেউ হেলিকপ্টার দিয়ে খোঁজে সোফিয়াকে। পুলিশ ফোর্স সোফিয়ার ছবি সহ একটা পোস্টার ছাপিয়ে জায়গায় জায়গায় তার হারানো বিজ্ঞপ্তি ছড়িয়ে দিতে থাকে। সোফিয়া সিলভাকে খুঁজতে খুঁজতে অনেক দিন কেটে যায়, প্রায় 5 সপ্তাহ, এক মাসেরও বেশি, তবু সোফিয়ার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। হঠাৎ একদিন পুলিশ স্টেশনে একটা ফোন কল আসে। 14 অক্টোবর 2096 সাল, একজন পুলিশ স্টেশনে ফোন দিয়ে জানায় যে তার বাড়ির পাশে কিছু ঝোপঝাড়ের বৃষ্টির আটকে থাকা পানি পরিষ্কার করার সময় তার একটা বিভৎস জিনিস খুঁজে পেয়েছে। ঝোপঝাড়ের বৃষ্টির আটকে থাকা পানি পরিষ্কার করার সময় তারা সেখানে একটা সাদা বস্তা দেখতে পায়, আর সেই বস্তা থেকে বেরিয়ে আছে একটা পা। পায়ের নখে খুব সুন্দর করে নেই পলিশ লাগানো। বলার অপেক্ষা রাখে না যে সেই বস্তায় একটা লাশ ভরে রাখা আছে। ডিটেকটিভ লান্সফোর্ড যখন শুনতে পেল যে একটা মেয়ের লাশ খুঁজে পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে সে সেখানে ছুটে যায়। তার মনে শুধু একটাই সন্দেহ, সেই মুহূর্তে শহরে শুধুমাত্র একজনই নিখোঁজ ছিল, আর সেটা সোফিয়া সিলভা। পুলিশ ফোর্স এতদিন সোফিয়াকে জীবিত অবস্থায় উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছিল। তারা আশা করেছিল যেভাবেই হোক না কেন, তারা সোফিয়াকে নিরাপদে তার মা বাবার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু এখন তাদের মনে ক্ষীণ একটা সন্দেহ দেখা দিয়েছে, হয়তো এই লাশটা সোফিয়ার। খুব বেশি সময় লাগেনি ডিটেকটিভ লন্সফের সেখানে পৌঁছতে। সেখানে গিয়ে দেখে সেখানে আরো অনেক পুলিশ অফিসার চলে এসেছে, লাশটা তাদের সামনে রাখা, সবাই নিঃশব্দে সেখানে দাঁড়িয়ে আছে। ডিটেকটিভ লন্সফোর্ড সেখানে গিয়ে দেখে তার সন্দেহই ঠিক হয়েছে, লাশটা আর কারো না, সোফিয়া সিলভার লাশ। নীল রঙের একটা কম্বল দিয়ে মুড়ে রাখা হয়েছে সোফিয়ার মৃতদেহ, সাথে শক্ত দড়ি দিয়ে বাঁধা। কয়েক সপ্তাহ আগেই এখানে এসে কেউ ফেলে রেখে গেছে এই লাশ। সোফিয়ার মৃতদেহ খুব সুন্দর করে জামা পরানো ছিল, কিন্তু তবুও পুলিশ মৃতদেহ দেখে বুঝে গেছে যে মেরে ফেলার আগে কেউ তার গায়ে জামা খুলেছিল, আর তারপর আবার সেগুলো ঠিকঠাক মতো তাকে পরিয়ে দেওয়া হয়েছে। লাশ পেয়ে পুলিশ সোফিয়ার বাসায় ফোন দেয়। মাকে কিভাবে নিজের মেয়ের মৃত্যু সংবাদ দেবে সেটা কিছুতেই ভেবে পাচ্ছিল না ডিটেকটিভ লান্সফোর্ড। মেয়ের লাশ পাওয়া গেছে শুনে সোফিয়ার মা অজ্ঞান হয়ে যায় সেখানে। তার বাবা আর বড় বোন কিছুতেই এটা মেনে নিতে পারে না। সোফিয়া খুব হাসি খুশি আর প্রাণবন্ত মেয়ে ছিল, কিছুতেই তার সাথে এমনটা হওয়ার কথা না, কিন্তু বাস্তবতা তো আর বদলায় না। সোফিয়া সিলভার লাশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ডক্টররা সোফিয়ার মৃত্যুর কারণ পরিষ্কারভাবে জানাতে পারে না, কারণ এতদিন পানির মধ্যে লাশ পড়ে থাকার কারণে সেটাতে খুব বাজেভাবে পচন ধরেছে। তারা জানায় সোফিয়ার মৃতদেহ সেখানে পড়ে আছে 4 থেকে 5 সপ্তাহের বেশি সময় ধরে, হয়তো এর আগে তাকে একদিন বা দুদিনের মতো আটকে রাখা হয়েছিল। এবার পুলিশের কাজ সোফিয়া সিলভার খুনিকে খুঁজে বের করা। প্রায় 1 মাসের বেশি সময় পর অবশেষে পাওয়া যায় সোফিয়ার লাশ। তাই এবার পুলিশকে তাদের তদন্ত করতে হবে আবার শুরু থেকে, খুঁজে দেখতে হবে সোফিয়ার বাড়ির আশেপাশে কোনো ক্লু বা এভিডেন্স খুঁজে পাওয়া যায় কিনা। পুলিশ আবার জিজ্ঞাসাবাদ করে তার পরিবারকে। তার পরিবারের কেউ সোফিয়ার নিখোঁজ হওয়ার দিন কোনো অস্বাভাবিক কিছু দেখেনি। তার বড় বোন প্যাম ভেতর থেকে কোনো চিৎকারও শোনেনি। এর মানে হয়তো সোফিয়াকে কোনো কিছুর লোভ দেখিয়ে তার খুনি নিয়ে গেছে তাকে। পুলিশ সোফিয়ার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো, তারাও সেদিন তেমন কিছু দেখেনি। তবে সবার মুখে মুখে ঘুরে ফিরে বারবার একটাই নাম ফিরে আসছে, সেটা হচ্ছে কার্ল রৌশ। 44 বছর বয়সে কার্ল রৌশ সবার বাড়ির ভাঙা জিনিসপত্র মেরামত করত। তবে তার অনেক আগে থেকেই একটা ক্রিমিনাল রেকর্ড ছিল তার, সেখানকার সবাই তাকে একটু অন্যভাবে চিনত। সে প্রায় দিনের বেলা তার পুরনো গাড়ি নিয়ে বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়াত আর মেয়েদের দিকে তাকিয়ে থাকত। প্রতিবেশীদের কেউ কেউ পুলিশকে বলেছে যে তারা সোফিয়াকে কার্ল রৌশের সাথে সেই নিখোঁজ হওয়ার আগের দিন কথা বলতে দেখেছে। কার্ল রৌশের ব্যাপারে এই তথ্য পাওয়ার পর পুলিশ তার বাসায় যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু পুলিশের কিছু কথা শোনার পর সে পুলিশকে বলে সোফিয়াকে সে জীবনেও কখনো দেখেনি, ডিটেকটিভ ল্যান্সফোর্ডের কাজ জোশের এই কথা শুনে একটু খটকা লাগতে শুরু করে। কারণ সোফিয়ার বাসা থেকে মাত্র 4 ব্লক পরেই কাল জোশের বাসা। প্রতিবেশীরা বলছে তারা আগের দিনই তাকে সোফিয়ার সাথে কথা বলতে দেখেছে, অথচ সে পুলিশকে বলেছে সে কিনা আগে কখনো সোফিয়াকে দেখেনি, অর্থাৎ সে পুলিশকে মিথ্যে কথা বলেছে। তার মিথ্যে বলার কারণ কি? এরপর পুলিশ কালকে বলে তাদের সাথে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, সেখানে গিয়ে লাই ডিটেক্টর টেস্ট দিতে হবে। যে টেস্টে কেউ মিথ্যে বলছে নাকি সত্যি বলছে সেটা বেরিয়ে আসে। পুলিশের কথায় সে অসম্মতি জানায়। লাই ডিটেক্টর টেস্টের জন্য পুলিশ তাকে জোর করতে পারে না, কিন্তু তার গাড়ি তল্লাশি চালানোর সার্চ ওয়ারেন্ট ছিল তাদের কাছে, তাই পুলিশ কার্লের গাড়ি তল্লাশি চালায় সেদিন। পুলিশ কার্লের গাড়ি থেকে কার্পেটের ফাইবার আর মাথার চুল সংগ্রহ করে। এছাড়াও কার্লের গাড়ি থেকে পুলিশ বেগুনি রঙের স্ফুলিঙ্গ সংগ্রহ করে। পুলিশের ধারণা সে বেগুনি রঙের স্ফুলিঙ্গ সোফিয়ার পায়ে থাকা বেগুনি নেল পলিশ থেকে আসতে পারে। এসব কিছু সংগ্রহ করে পুলিশ রিচমন্ডের ক্রাইম ল্যাবে পাঠিয়ে দেয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পুলিশ কিছুদিন পরে ফিরে আসে কার্লের বাড়িতে তল্লাশি চালানোর জন্য। কার্লের রুমে সেরকম কিছু কম্বল ছিল যে কম্বলগুলো সোফিয়ার মৃতদেহের সাথে পাওয়া যায়, এমনকি তার বাসায় সোফিয়ার লাশ যে দড়ি দিয়ে বাঁধা হয় সেরকম দড়িও খুঁজে পাওয়া যায়। পুলিশের সন্দেহ এবার আরো বাড়তে থাকে। এসব সংগ্রহ করে পুলিশ তাদের ল্যাবে জমা দেয়। কিছুদিন পরেই ডিটেকটিভ ল্যান্সফোর্ডের কাছে একটা ফোন কল আসে। রিচমন্ড ক্রাইম ল্যাব থেকে আসে ফোনটা। ডিটেকটিভ ল্যান্সফোর্ডকে জানায় তাদের কাছে একটা ভালো সংবাদ আছে, আর সেটা হচ্ছে কার্লের গাড়ি থেকে পাওয়া সব আইটেম ম্যাচ করেছে সোফিয়ার সবকিছুর সঙ্গে। রিচমন্ড ক্রাইম ল্যাব থেকে এরকম একটা খবর আসার পর ডিটেকটিভ ল্যান্সফোর্ড একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তারা সোফিয়া সিলভার খুনিকে খুঁজে বের করতে পেরেছে। কার্ল রোশ অপরাধী প্রমাণিত হয়েছে। এখন থেকে সে এভাবে আর কোনো মেয়ের জীবন নেওয়ার সুযোগ পাবে না। পুলিশ আর দেরি না করে সাথে সাথে তাকে আটক করে নিয়ে আসে। কোর্টে কার্লের বিরুদ্ধে কেস চলতে থাকে। ততদিন কার্ল কারাগারের ভেতরে বন্দি। সোফিয়া সিলভার খুনিকে আটক করা হয়েছে শুনে স্পট সিলভানিয়া শহরে সবাই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তাদের নিরাপদ শহর আবার আগের মতন হয়েছে। এখন আর কাউকে আতঙ্কে থাকতে হবে না। May 1997 প্রায় 1 বছর পার হয়ে যায়। হঠাৎ পুলিশ ডিপার্টমেন্টে একটা ফোন কল আসে। রন লিস্ক নামে একজন ফোন দিয়ে পুলিশকে জানায় তার 15 বছর বয়সী মেয়ে ক্রিস্টিনকে আর 12 বছর বয়সী মেয়ে কেইটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রন লিস্কের বাড়ি সোফিয়া সিলভার বাড়ি থেকে খুব বেশি দূরে না। প্রায় 1 বছর পর আবারও একই ঘটনা ঘটে যেমনটা ঘটেছিল সোফিয়ার সাথে। রন লিস্কে অর্থাৎ ক্রিস্টিন আর কেটির বাবা অফিস থেকে বাড়ি ফিরে দেখে তার বাড়ির দরজা খোলা। ড্রয়িং রুমে বই খাতা পড়ে আছে আর সাথে 1 গ্লাস চকলেট মিল্কশেক, কিন্তু বাড়িতে কোথাও তার 2 মেয়ে নেই। রন পুলিশকে জানায় তার বড় মেয়ে ক্রিস্টিন চকলেট মিল্ক খেতে খুব পছন্দ করত, তাই গ্লাসের চকলেট মিল্কটি তার জন্য সে বানিয়েছিল। বাড়ির বাইরে বাচ্চাদের জন্য ছোট্ট একটা ওয়াটার পুলও আছে। ক্রিস্টিন আর কেটি যখন ইচ্ছা হয় তখনই তারা সে ওয়াটার পুলে পানি ঢেলে খেলা করে। রন লিস্কে সেদিন বাড়িতে গিয়ে দেখে ওয়াটার পুলটি পানিতে পূর্ণ হয়ে আছে। তার মানে তার 2 মেয়ে পড়ালেখা শেষ করে সেখানে খেলার প্রস্তুতি নিচ্ছিল। ডিটেকটিভ ল্যান্সফোর্ড রন লিস্কের বাড়িতে যায় তদন্ত করার জন্য। সেখানে গিয়ে প্রায় অসুস্থ হয়ে পড়ে, কারণ তার বারবার মনে হচ্ছিল সে আবারও সেই একই জিনিস দেখছে। 1 বছর আগে সোফিয়া সিলভার বাড়িতে যা যা দেখেছে এখানেও সবই একই রকম। রন লিস্কের 2 মেয়ে নিখোঁজ হওয়া ছাড়া আর কোনো চিহ্ন নেই। সবকিছু যা যার জায়গা মতোই আছে, কোনো ভাঙচুর কিংবা নষ্ট হয়ে যাওয়া কোনো চিহ্ন নেই। কেউ দেখে বুঝতেই পারবে না যে এখান থেকে 2 মেয়ে নিখোঁজ হয়েছে। সবকিছু একদম হুবহু সোফিয়ার কেসের মতো। কিন্তু সোফিয়া সিলভার খুনিকে তো অনেক আগে কারাগার বন্দি করে রাখা হয়েছে। তবে একইভাবে আরো 2 মেয়ে অপহরণ কিভাবে হল আর কেই বা করল? পুলিশ ফোর্স আবার তাদের বিশাল দল নিয়ে নেমে পড়ে ক্রিস্টিন আর কেইটের খোঁজে, কিন্তু দিন শেষে তারা কিছুই খুঁজে পায় না। আবারও সে একইভাবে তারা ক্রিস্টিন আর কেইটির ছবি দিয়ে নিখোঁজ হবার পোস্টার বানিয়ে আশেপাশের সব এলাকায় ছড়িয়ে দিতে লাগলো। এবার অপেক্ষা রেসপন্সের। ক্রিস্টিনার কেটি নিখোঁজ হওয়ার ঠিক 5 দিন পর পুলিশের কাছে একটা ফোন আসে। যারা হাইওয়েতে রাস্তা মেরামতের কাজ করে তাদের একটি দল স্পট সিলভানিয়া থেকে কিছুটা দূরে একটা ব্রিজ মেরামতের কাজ করছিল। সে কাজ করার সময় তারা পানিতে কিছু একটা দেখতে পায়। তারা ব্রিজের উপর থেকে দেখতে পায় পানিতে দুটো পুতুল ভাসছে, আর সেটা অনেকটা পানি আটকে রেখেছে। তারা সেটা পরিষ্কার করার জন্য পানিতে নামে, তারপর দেখতে পায় সেগুলো কোনো পুতুল না, বরং দুটো মেয়ের মৃতদেহ। তারা এটা দেখার সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে জানায়। পুলিশ এই খবর পাওয়ার সাথে সাথে সেখানে ছুটে যায়, গিয়ে দেখে সেগুলো আর কারো নয়, ক্রিস্টিন আর কেটির মৃতদেহ। পুলিশ লাশ দুটো উদ্ধার করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। ডক্টর সে লাশ দুটো থেকে ফাইবার আর কিছু মাথার চুল পায়। আবারও সে একই ঘটনা যা ঘটেছিল সোফিয়া সিলভার সাথে। শহরের মানুষের ভেতর আবার আতঙ্ক দেখা দিল। তবে কি পুলিশ ভুল মানুষকে আটক করেছে? সোফিয়া সিলভার খুনিকে এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। সে কি আবারও কারো সন্তানের দিকে নজর দিয়ে ছিনিয়ে নিয়ে যাবে তাদের সবার সামনে থেকে দিনের আলোতে? আর কেউ কিছুই বুঝতে পারবে না? কিছু একটা গন্ডগোল আছে এখানে। তবে কি সেটা? পুলিশের জন্য এই কেস আরো চ্যালেঞ্জিং হয়ে পড়ে। ক্রাইম ল্যাব কার্লের বাড়ি থেকে যে এভিডেন্স গুলো সংগ্রহ করেছিল সেগুলো আবার পরীক্ষা করে দেখতে হবে। ক্রাইম ল্যাব সে এভিডেন্স গুলো পাঠিয়ে দেয় FBI পুলিশের কাছে। প্রায় এক মাস ধরে FBI সেগুলো পরীক্ষা নিরীক্ষা চালায়। এরপর তার ফলাফল আসে, যে ফলাফলটা সবাইকে চমকে দিতে বাধ্য করে। FBI জানায় কার্ল রোশের বাড়ি থেকে পাওয়া প্রমাণ সোফিয়া সিলভার খুনের সাথে কোনোভাবেই মিলে না। পুলিশ ফোর্স এবার চরম চাপের মুখে পড়ে যায়। এবার তাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। FBI আরো অবাক করার মতো একটা তথ্য দেয়, সেটা হচ্ছে সোফিয়ার মৃতদেহ থেকে যে ফাইবার পাওয়া গেছে সে একই ফাইবার পাওয়া যায় ক্রিস্টিন আর কেটির মৃতদেহ থেকে। তার মানে এই তিনজনের খুনই আলাদা কেউ না, কোনো একজনই খুন করেছে তাদের আর পালিয়ে বেড়াচ্ছে পুলিশকে ফাঁকি দিয়ে। পুলিশ টাস্ক ফোর্স আবারও এক হয়ে খুনিকে খুঁজে বের করার জন্য দিন রাত এক করে তারা খুঁজতে থাকে, কিন্তু খুনির বিরুদ্ধে কোনো এভিডেন্স বা লিডই খুঁজে পায় না তারা। ডিটেকটিভ ল্যান্সফোর্ড এবার মেনে নিতে বাধ্য হয় যে তারা এই খুনিকে আর কখনোই খুঁজে পাবে না, যতদিন আবারও আরেকটা খুনের উদ্দেশ্যে বের হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই খুনি আবার কবে এবং কোথায় বের হবে তার পরবর্তী শিকারের জন্য? এখন শুধু সেই অপেক্ষা। এভাবে পাঁচ বছর কেটে যায়। 2002 সালের 24 জুন কলম্বিয়া সাউথ ক্যারোলিনায় লেক্সিংটন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টে একটা ফোন কল আসে। ফোন দিয়ে জানায় 15 বছর বয়সী কারা রবিনসন তার বান্ধবীর বাসা থেকে নিখোঁজ হয়ে গেছে। কারা রবিনসনের বান্ধবী জানায় কারা বাড়ির উঠানে গিয়েছিল গাছে পানি দেওয়ার জন্য। গাছে পানি দেওয়া শেষ করে তাদের বাড়ির পাশে লেকে খেলতে যাওয়ার কথা, তাই সে বাড়ির ভেতর রেডি হচ্ছিল। সে যখন বাড়ির বাইরে আসে তখন কারা রবিনসনকে কোথাও খুঁজে পায় না। পুলিশ সাথে সাথে সেখানে চলে যায়। আবারও সেই একই ঘটনা, বাড়ির আশেপাশে কোথাও কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যায় না। তবে এবার প্রতিবেশীদের মধ্যে একজন কারা রবিনসনকে দেখেছে একটা লোকের সাথে কথা বলতে। সে একটা গাড়ি নিয়ে কারার সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ কথা বলার পর কারা নিজেই সে গাড়িতে উঠে পড়ে। পুলিশ কারা রবিনসনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। দুদিন পার হয়ে গেলে পুলিশ তাকে জীবিত পাওয়ার আশা ছেড়ে দেয়, কিন্তু সে তখনও জীবিত ছিল। কারা রবিনসন তার বান্ধবীর বাড়ির বাগানের গাছে পানি দিচ্ছিল, ঠিক সেই সময় একটা লোক খুব সুন্দর একটা গাড়ি নিয়ে থামে তার পাশে। তারপর সেই লোকটা তাকে জিজ্ঞেস করে তার মা বাবা বাড়িতে আছে নাকি। কারা রবিনসন যখন বলে যে এটা তাদের বাসা না, তখন সেই লোকটা তার হাতে কিছু কাগজ নিয়ে তার পাশে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার কোমরে বন্দুক ঠেকিয়ে বলে কোনো চিৎকার না করে তার গাড়িতে উঠে বসতে, চিৎকার করলে সে তাকে গুলি করবে। ভয় পেয়ে কারা রবিনসন তার গাড়িতে উঠে বসে। লোকটা তাকে গাড়ি দিয়ে নিয়ে আসে তার বাড়িতে, বাড়ির ওপরের একটা রুমে বেঁধে রাখে তাকে। তারপর অসংখ্য বার ধর্ষণ আর অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয় কারা রবিনসনকে। 3 দিন পর কারা রবিনসন ঘুম থেকে উঠে দেখে বাড়িতে কেউ নেই। সেদিন তার হাতের বাঁধনও ছিল না। সে আস্তে আস্তে বিছানা থেকে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা লক করা ছিল। সে ভালোভাবে বোঝার চেষ্টা করে লোকটা বাড়িতে আছে নাকি। রুমের জানালা দিয়ে সে উঠোনে কোনো গাড়ি না দেখতে পেয়ে নিশ্চিত হয় যে সে বাড়িতে নেই। তারপর সে কোনোভাবে রুমের জানালা দিয়ে বের হয়ে দুইতলা থেকে নিচে লাফ দেয়। ঠিক তখনই বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। তাকে বাড়ির জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে যেতে দেখে সে গাড়ি থেকে একজন নেমে আসে তাকে সাহায্য করার জন্য। কারণ রবিনসন তখন তাকে বলে যে একটা লোক তাকে এই বাড়িতে গত 3 দিন ধরে আটকে রেখেছে। সে যেন এক্ষুনি পুলিশ স্টেশনে তাকে নিয়ে যায়। লোকটা তার কথা মতো তাকে পুলিশ স্টেশনে নিয়ে গেলে কারা রবিনসন পুলিশকে সব খুলে বলে। কারাকে অপহরণ করার লোকটির নাম রিচার্ড এভান্টিস। এক সময় সে ইউনাইটেড স্টেট নেভিতে চাকরি করত। চুরির দায়ে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। পুলিশ কারার সব কথা শুনে তাকে নিয়ে যায় রিচার্ড এভান্টিস এর বাড়িতে তাকে গ্রেপ্তার করার জন্য। পুলিশ তার বাড়িতে গিয়ে পৌঁছানোর ঠিক সেই মুহূর্তে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশকে দেখে সে তার হাতের বন্দুক তার মাথায় ঠেকিয়ে বলে কেউ সামনে আসলে সে নিজেকে গুলি করবে। নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ একটা কুকুর ছেড়ে দেয় তার দিকে। তখন সে তার হাতের বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। শেষ হয় স্পট সিলভানিয়ার শহরের একটা ভয়ঙ্কর অধ্যায়। হয়তো এটাই ছিল তার প্রাপ্য শাস্তি। এখন শহরের সবাই আবার নিশ্চিন্তে সেখানে বসবাস করতে পারে, কেউ আর ভয় পায় না তাদের সন্তানকে নিয়ে। কিন্তু এই সব খুনের রহস্য কিছুটা রহস্যের মধ্যে রয়ে যায়, পুরোপুরি রহস্য আর জানা যায় না। এতক্ষণ ধরে শুনছেন কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা, যে মাত্র শেষ হয়ে গেল আর এখন শুনে যাচ্ছে কুয়াশার গল্প। আজকের গল্পটি লিখেছেন মেঘনা রহমান অথবা মাকসুদুর রহমান মেঘনা। আমি শুরুতেই আজকের গল্পের নাম জানিয়ে দেব, কারণ মাঝখানে আমি বেশি ইন্টারফেয়ার করতে চাই না, বেশি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। প্রথম অংশ অবশ্যই এখন শুনছেন, প্রথম অংশ বা প্রথম পর্ব। আজকের গল্পের নাম অমীমাংসিত রহস্য কুঠুরি। আসুন তাহলে শুনি অমীমাংসিত রহস্য কুঠুরির প্রথম পর্ব, তারপর আবারও ফিরছি। আপনি আছেন আজ শর্মিলের সঙ্গে কুয়াশায় এবং শুনছেন এবিসি রেডিও। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। মিনহাজ সাহেবের টিন টু ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। আসলে ফোনের রিংটোনে তো বোঝার উপায় নেই যে ওপাশ থেকে কি খবর আসবে। নিশ্চয় বিজ্ঞান একদিন তেমন কিছু আবিষ্কার করে ফেলবে। যাই হোক, মিনহাজ সাহেব এবং তার বাড়ির প্রত্যেকটি সদস্যই ভীষণ ব্যস্ত, কারণ আর 4 দিন পর তার বড় মেয়ের বিয়ে। তারপর এমন মেয়ে জামাই পেয়েছেন যে জামাইয়ের কোন গুণ ছেড়ে কোন গুণের কথা তিনি বলবেন সেটাই বুঝে উঠতে পারেন না। দেখতে যেমন রাজপুত্র, তেমনি তুখোর সব রেজাল্ট। ভালো চাকরি, বাড়ি, গাড়ি, বংশমর্যাদা, আচার আচরণ, পুরো ফ্যামিলি শিক্ষিত ইত্যাদি ইত্যাদি। এক কথায় যাকে বলে সোনায় সোহাগা। অবশ্য মিনহাজ আকুঞ্জিও কিছু কম যান না, বনিদি ফ্যামিলি তাদেরও। আভিজাত্য আর রুচির কোনো কমতি নেই, যেন রক্তেই বইছে একটা মার্জিত আর শিক্ষার ধারা। মিনহাজ আকুঞ্জি ধানমন্ডি 27-এর একটা বিশাল বড় ফ্ল্যাট নিয়ে থাকেন। ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স এর টিচার ছিলেন তিনি, এখন অবশ্যই রিটায়ার করেছেন। শ্রী লাইজু মেহনাজও একসময় স্কুলে চাকরি করেছে, পরে ছেড়ে দিয়েছে। বড় মেয়ে মোহনা আর ছোট মেয়ে মাইশা, এই তাদের সংসার।
হ্যালো হ্যালো, ধ্যাত, কে যে ল্যান্ডফোনে ফোন দিচ্ছে তখন থেকে? বাড়ির লোকগুলো সব ছিল কোথায়? লাইনটা একদম ক্লিয়ার না, মোবাইলে রিং দিতে পারছে না। হ্যালো, কে কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, বল। তা কি মনে করে রসু, এতদিন পর তুই? ওদিককার সব ঠিকঠাক? আমার মোবাইল নম্বর তোর কাছে নেই। কি বলছিস, কখন? খালি ঘরে, পাশে কেউ ছিল না? শরীর কি বেশি খারাপ ছিল? বিল্টুর মা? বিল্টুর মাকে বল যেন বাড়ি ছেড়ে কোথাও না যায়, আর তুইও থাক, আমি আসছি। না না, তোর ভাবি তো এখন ঢাকা থেকে এক পাও নড়তে পারবে না। মোহনার বিয়ে না, তারপরও আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, কি কি বলছে বুঝতে পারছি না, কথাটা আবার বল। তুই একটা কাজ কর, আমার মোবাইল নম্বরটা লিখে নে, তারপর মিস কল দে। হ্যালো হ্যালো হ্যালো।
মিনহাজের নোয়া দাদি মারা গেছে, অর্থাৎ ওই জেনারেশনের শেষ প্রদীপটা আজ নিভে গেল। কত বছর ওই আকুঞ্জি বাড়ি ছাড়া মিনহাজ, অথচ তবুও বাড়ির প্রতিটি আনাচে কানাচে নোয়া দাদির সঙ্গে অসংখ্য স্মৃতি যেন এক এক করে চোখে ভাসছে। এমন একটা সময় শাহজাহা বেগম মারা গেলেন যে মোহনার বিয়েটাই আঁচড় পড়বে। যতই বাড়ি ছাড়া থাকুক সম্পর্ক তার অস্বীকার করা যায় না। তাছাড়া ওই বাড়ির বিবর্ণ দেয়ালের ভেতরে ভেতরে যার কিছু রহস্য তা তো অদৃশ্য একটা দাগ কেটে রেখেছে সেই শুরু থেকে। কি করবে এখন মিনহাজা কুঞ্জি?
আমি তো বুঝতে পারছি না এত উতলা হচ্ছ কেন? গাধার মতো জল ঘোলা করাটা তোমার একটা অভ্যাস।
জল ঘোলা করলাম কই? সবটাই তো শুনলে। দাদির শেষ ইচ্ছে মোহনার বিয়েটা যেন ওই বাড়িতেই হয়।
উনি তো বেঁচে নেই, তাহলে এসব পরে ভেব, আগে রওনা দাও, ওখানকার পরিস্থিতি সামলে এসো। আর আমি কি সঙ্গে যাব?
পাগল হয়েছ? জানো না আমরা ওই বাড়ি ছেড়েছি কত বছর আর কি কারণে ছেড়েছি, তারপরও এত সাহস দেখাচ্ছ যে? তাছাড়া মোহনার বিয়ে চার দিন পর, সেটা ভুলে গেছ?
চার দিন পর তো তোমার দাদির কুলখানিটাও করতে হবে। বিষয়টা কেমন লাগে না? একই দিনে এখানে বিয়ে, আবার একই দিনে ওখানে কুলখানি, একটা আনন্দ উৎসব আর একটা শোকের উৎসব, একই বাড়িতে চলে নাকি?
কি করব বলো তো, মোহনার শ্বশুরের সঙ্গে বরং একবার কথা বলি নাকি? না, গ্রামের রসুকে কুলখানির দায়িত্বটা দিয়ে আসবো, কোনটা ভালো হবে?
আগে গ্রামে যাও, তারপর অন্য সব চিন্তা। একজন মৃত মানুষকে ওখানে ফেলে রেখে এখানে বসে ভাবলে হবে?
সময়ের প্রতিটা সেকেন্ডের হিসাব যেমন মানুষ পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিতে পারে না, ঠিক তেমনি কয়েক মুহূর্ত পর ভেবে রাখা ঘটনাটা কিভাবে বদলে যেতে পারে সেটাও জানে না। এই না জানাই নাম পায় বিস্ময় বা ঘটনার আকস্মিক বদল। সপরিবারে মিনহাজা কুঞ্জি তার গ্রামের বাড়ি নেত্রকোনায় পৌঁছল। এত এত বছর পর ওই পথের ধুলোবালিরাও যেন মিনহাজের দুই পায়ে আবেগে লুটিয়ে পড়েছে। আকুঞ্জি বাড়ি ছাড়ার পেছনে একটা রহস্য গল্প আছে। যদিও সময় চাপে সে রহস্য এখন বেশ ঢিলে ঠেলা, কিন্তু মনের ভেতরে, বুকের ভেতরে যে ভয়টা ছিল শৈশবে, যে ভয়ের বীজ এখনো যেন মিনহাজের মনের খুব গভীরে চুপচাপ মাটি চাপা পড়ে আছে। মিনহাজ কখনোই চায় না চাপা পড়া ভয়ের বীজ সময়ের ঊর্ধ্বে এসে রহস্যময় মহিরূপে পরিণত হোক। কিন্তু সত্যি কি মানুষের সব চাওয়ার মূল্য পৃথিবীতে কোনো অর্থ রাখে? নাকি চাওয়া পাওয়ার অসংখ্য রহস্যময়তার বেড়া জালে আটকে যাওয়া মানুষের প্রতিটা পায়ে পায়ে কেবল পেছনে ফেলে সামনের দিকে ছুটে চলার খাদের আজন্ম তীব্র আকর্ষণ, মানুষকে ভুলিয়ে ভালিয়ে পথ চলায়, কোনটা?
এই শুনছ, মোহনা তো গো ধরেছে, সব চেঞ্জ হলেও ওর সমস্যা নেই, কিন্তু পার্লারও চেঞ্জ করবে না। অচেনা অজেনা কোনো পার্লারের মেয়ের কাছে সে বিয়ের সাজ সাজবে না।
ঢাকার ওরা এত দূরে সে তোমার মেয়েকে বসা যাবে? তাছাড়া যোগাযোগ ব্যবস্থার যে হাল, রাজি হয় কখনো বললেই হলো? তুমিও তো দেখছি ওদের তালে তাল দিচ্ছ।
টাকা, বুঝতে পারছো না, টাকাটা হয়তো বেশি যাবে, কিন্তু একটা ব্যবস্থা মায়ের ঠিক করে ফেলবে। তুমি টাকার সাপোর্টটা বাড়িয়ে দাও তো।
আর কত বলো তো? দেখছো তো মোহনার শ্বশুর বেটা এমন ভাবে আমাকে গ্যাড়া করে ফেলে দিল, জলের মতো টাকা খরচ হচ্ছে। ঢাকার ফ্ল্যাট পুরোটার আলোকসজ্জায় যা খরচ হতো, এখানে তার পাঁচ ডাবল হচ্ছে। বাড়ি দেখছো তো, যেন স্টেডিয়াম, এত বড় বাড়ি কেউ বানায় শখ করে? চত্ব সব বিয়েতে মাশরাফির দলকে খবর দাও, এসে ক্রিকেট খেলে দিয়ে যাক বাড়ির উঠানে।
আবার পানি ঘোড়া করছ? হ্যাঁ না কিছু তো বলো, পার্লার থেকে ক্রিকেটে চলে গেলে, তুমি না, তোমার মেয়ের মন খারাপ হয়ে আছে, ময়মনসিংহ থেকে লোক এসে ওকে বউ সাজাক সেটা সে চায় না। বউ তো জীবনে একবারই সাজবে, আর ওর মনের মতো না হলে হয় বলো? তাছাড়া তোমার মেয়ে অন্য মেয়ের মতো না, এমনকি তোমার ছোট মেয়ের মতোও না, ও তো সহজে নিজের জন্য কিছু চায় না।
তোমরা মা মেয়েতে বৃহত্তর ময়মনসিংহকে পাত্তাই দিচ্ছ না। ঠিক আছে, ওকে ব্যবস্থা করতে বলো, আমি টাকা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, মোহনাকে কখনো নোয়াদাদির ঘরে একা একা রাখবে না, মনে থাকবে?
তুমি না সত্যি এখনো বাচ্চাদের মতোই করছো। সেই কবেকার কি না কি ঘটেছিল সেসব এখনো চলে নাকি? এই আধুনিক মোবাইল ট্যাবের যুগে ওসব ভুলে যাও তো। তাছাড়া তোমার নোয়াদাদি তো তোমাকে ভীষণ ভালোবাসতেন, তোমরা যে বলতে ওনার মাথায় সমস্যা আছে। আর তা যদি সমস্যাই থাকবে, তাহলে কেউ মৃত্যুর আগে নিজের সম্পত্তির অংশ এভাবে উইল করে রেখে যেতে পারে?
সবকিছু তো ঠিকঠাকই আছে, মোহনের বিয়েটাও যেন ঠিকঠাক সেরে যায়, ওইটাই এখন একমাত্র ভাবনা।
তবে যাই বলো, মোহনার শ্বশুর কিন্তু অবাক হয়েছে জানো, এত বড় বাড়ি দেখে। এ বাড়িতে বিয়ে হলে ভালোই হবে, ওনাদের আত্মীয় স্বজন সব হা করে বাড়ি দেখবে, তুমি দেখো।
তা অবশ্য ঠিক বলেছ, তবে বাইরের যে কি ঝক্কি ঝামেলা গেছে আমার উপর দিয়ে তুমি সেটা বুঝবেই না। এত অল্প সময়ে পুরো প্ল্যান চেঞ্জ, মুখের কথা না, তাও আবার একা হাতে। আমাদের তো সব আত্মীয় স্বজনই বাইরে, দেশের সঙ্গে ওদের যে কেন কোনো যোগাযোগ নেই বুঝি না। এত করে বললাম মোহনার বিয়েতে আই, সব একসঙ্গে হই, তা না, ওদের শুধু কাজের দোহাই।
এখন তো আরো আসবে না, বাড়ি যখন মোহনার হয়ে গেল তখন ওরা কি আর এই দেশ মারাবে ভেবেছ? হিংসে জ্বলে যাবে সব।
আরে না না, হিংসের কি আছে, ওরা তো ওদের ভাগের টাকা পয়সা পই পই করে বুঝে নিয়েছে। তাছাড়া নোয়া দাদি কাউকে ঠকায়নি, এমনকি আমাকেও না, বরং আমায় বেশি ভালোবাসতেন। আর আমার দুইটাই মেয়ে বলে হয়তো মোহনাকে তার অংশটা সহ বাড়িটা দিয়ে গেলেন।
হ্যালো, হ্যাঁ বলো।
কি করছো?
কিছু না, এই তো পেডিকিউর করছিলাম।
তার মানে সামনে কেউ আছে তাই তো? কথা বলা যাবে নাকি রেখে দিব?
কি আশ্চর্য, কথা বলা যাবে না কেন, বলো।
যদি কোনো উত্তর দিতে প্রবলেম হয় তুমি ছোট করে কাশি দিও, আমি বুঝে নেব।
আমার কোনো প্রবলেম হবে না।
তুমি নাকি পার্লারে সাজ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলে, এখন সমাধান হয়ে গেছে? তোমরা মেয়েরা সাজগোজের ব্যাপারে ভীষণ সিরিয়াস তাই না?
তাই, তুমি এত দ্রুত সব খবর পাও কি করে বলো তো? ঢাকায় বসে এখানকার প্রাইম নিউজ পেয়ে যাচ্ছ কিভাবে?
ওই তো আমার বিশেষ সংবাদ প্রতিনিধি আছে, 24 ঘন্টা তোমাকে মনিটর করছে।
কে, মাইশা?
সেটা যেই হোক, তোমায় বলবো কেন
বলো, নইলে লাইন কেটে দেবো। কিন্তু কে দিল তোমাকে এই খবর?
বাবা, রাজবাড়ি পেয়ে তুমি তো দেখছি রাজকন্যাদের মতো অহংকারী হয়ে গেছো।
মোটেই না, আমি কোন রাজকন্যা নই, আমি মোহনা, এবং নদীর মতো সহজ সরল আর স্বচ্ছ।
আর আমি স্বচ্ছ মোহনা, সহজ সরল জলে আন মনে পড়ে যাওয়া এক টুকরো ভালোবাসার দোলা লাগানো হিল্লোল ঢেউ।
ইস, আমি জানি হিল্লোল মানে ঢেউ।
মোহনার সঙ্গে ঢেউয়ের জানাজানি তো জন্ম জন্মান্তরের। এই মোহনা, তোমাদের রাজবাড়িটা নাকি বিস্ময়কর সুন্দর বাবা বলছিলেন।
বিস্ময়কর সুন্দর কিনা বুঝতে পারছি না, তবে বিস্ময়কর বিশাল বড়। রাজবাড়ি বা পুরনো বাড়ি আর কি, সব তো একই ধাঁচের, বিশাল গোপ্তা গোপ্তা। তবে কি জানো, আমি ভেবে পাই না এখনকার মানুষজনরা কেন এত ছোট ছোট বাড়ি বানায়।
এখনকার মানুষজনের ব্রেইন ডিজিটাল ফর্মে আটকে গেছে। এই যেমন ধরো OMG, লোল, কতগুলো ওয়ার্ডের মিনিমাইজ চিন্তা করো।
শোনো, এখন রাখছি, তুমি এত ঘন ঘন ফোন দিও না তো, কেমন যেন লাগে, কাজ নেই তোমার?
আমার এখন একটাই কাজ, সারাক্ষণই আমার বউ সম্পর্কে খোঁজ খবর রাখা।
কেন, তোমার তো বাড়িতে স্পাই আছে, তবে চিন্তা কি?
তা ঠিক, কিন্তু জানি না কেন জানি মনে হচ্ছে যতই বিয়ে দিন এগিয়ে আসছে ততই তুমি দূরে সরে যাচ্ছ।
এসব কি সিনেমাটিক কথাবার্তা, তুমি তো দেখছি বিয়ে করে লেজ কাটা শেয়ালের দলে যোগ দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছ। ব্যাচেলার লাইফটা এনজয় করো, আর কিন্তু পাবে না।
ঠিক আছে রাজকন্যা, রাখছি, লাভ ইউ।
লাভ ইউ বলাটা খুব সোজা, কিন্তু সত্যিকার ভালোবাসা বা ভালোবেসে যাওয়াটাই আসল পরীক্ষা। সে পরীক্ষার মধ্যে আমরা পড়তে যাচ্ছি, তখন দেখব লাভ ইউর জোর কতটুকু।
তুমি এতদিনেও আমাকে চিনতে পারোনি মোহনা।
অনেকখানি চিনেছি, কিন্তু সমস্ত চেনা জানা শেষেও মানুষ বড় বেশি অচেনা হয়ে যায় জানো তো।
তুমি কি রাজদরবারে বসে উজির নাজিদের সাথে ভারিক্কি বিষয় নিয়ে কথা বলছো নাকি? তোমার কথা বলাগুলো এমন শোনাচ্ছে যে।
আরে, তোমার সঙ্গে একটু মজা করলাম আর প্রমাণ দিলাম আমিও কবি সাহিত্যিকদের মতো কিছু কথা শিখে রেখেছি। রাখছি, লাভ ইউ টু। মাইশা, তোকে না বলেছি এবারে কোনো কথা তুই হিল্লোলকে বলবি না, কথা শুনিস না কেন?
আরে আমার কি দোষ, তোমার বড়ি তো ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে আমার কানের বারোটা বাজায় দিচ্ছে।
নোয়া বড়মার কথা কিছু বলিসনি তো?
পাগল হয়েছ, আমাকে কি তুমি গবেট খাবো? আমি জানি কতটুকু কাকে বলাটা শোভন।
বাব্বা, আমার পুচকি তো ভালো স্মার্ট কথা বলা শিখে গেছে দেখছি।
জি না, আমি জন্ম থেকেই স্মার্ট মেয়ে। তোর মতো পুতুপুতু না। সত্যি বলবো, তোর বরকে আমার একদমই পছন্দ হয় নাই। শুধু তা সাদা চামড়া সাহেবের মতো, চেহারার মধ্যে কেমন যেন একটা হা করা ব্যাপার আছে।
হা করা ব্যাপার মানে?
মানে কথা বলা শেষ হয়ে গেল ঠোঁট বন্ধ করে না, তোমার ভুবন দোলানো ঢেউ সাহেব।
মাইশা তুই খুব পেকে গেছিস।
ঠিক বলেছ, মাথার নিচে একটা মোটা জাল পেতে দিও যাতে পেকে টুপ করে মাটিতে পড়ে না যায়।
তোকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হবে রে।
আমার উল্টোটা, পুরো বিছানা বালিশ ঘরে আমার এক চেটিয়া অধিকার। ইস, ভাবতেই শান্তি শান্তি লাগে। যা ভাগ তুই, তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যা।
এ কি চোখ ভেজা কেন? বোকামি, আমি কি চিরদিনের জন্য যাচ্ছি নাকি?
আপু তুমি জানো না, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই না। আমাকেও তুমি সঙ্গে করে নিয়ে যাও না।
ইস, আমার ঢেউ সাহেবের একটা ছোট ভাই থাকলে খুব ভালো হতো, তোকে বিয়ে দিয়ে আমার কাছে নিয়ে যেতাম।
আপু প্লিজ তুমি বিয়ে করো না, তুমি বিয়ে করলে আমি ভীষণ একা হয়ে যাব।
দুই বোনের সম্পর্কটা যেন আত্মারও আরো কাছের, ওদের কখনো ঝগড়া হয় না, তবে তুই তুমি সম্বোধনে মান অভিমান হয় কথায় কথায়। কিন্তু তা এত অল্প সময়ের জন্য যেন কচু পাতা এক ফোঁটা পানির এলোমেলো নাচানাচিতেই শেষ। মোহনের বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক, এরই মধ্যে ওর নোয়া বড়মার কুলখানির আনুষ্ঠানিকতাও ভালোভাবে হয়ে গেছে। ছেলে মেয়ে উভয় পক্ষ বসে বিয়ের ডেট সবকিছু পিছিয়ে শান্ত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আগামীকাল মোহনার গায়ে হলুদ। আত্মীয় স্বজনের কমতি থাকলেও গ্রামের মানুষের আন্তরিকতার জোয়ারে বাড়িময় উৎসবের রঙিন বাতি আর আনন্দে ঝলমল করছে পুরো বাড়িটা এত বছর পর। এ দেয়াল ও দেয়ালের সাথে মনের কথা কইছে, হইচই চিৎকার হাঁকডাক গলাবাজি, সানাইয়ের সুর আলোর ঝলকানি আর উঠোন জোরে আলপনার কবিতারা কাব্য দাড়ি কমায় হাত ধরে সিঁড়ি বেয়ে কোন এক অজানা আনন্দের জোয়ারের গায়ে মিলে মিশে একাকার। মোহন আর মাইশার চোখে ঘুম নেই। আচ্ছা বিয়ের আগে মোহনের ঘুম কোথায় গেল? মাইশা বারবার বলছে, আপু আর বকবক করিস না তো, এবার ঘুমা। কিন্তু মোহনা যেন রাজ্যের গল্প জমা ছিল আজকের জন্য, এবং তা এক্ষুনি বলতে হবে।
তুই কি বুঝতে পারছিস তোর চোখের নিচে তো ডাক্তার তো হয়ে যাচ্ছে? মেকআপেও কিন্তু কাজ হবে না বলে দিলাম।
এত রাতে তোকে কে ফোন দিচ্ছে রে?
জানি না আপু, আজ সারাদিনের আমারটা থেকে কম করে হলো হাজারটা মিস কল এসেছে। কে জানে তোমার ঢেউ কুমারের কোনো ভাইটাই হবে হয়তো, ইচ্ছে করে ফাইজলামি করছে।
কি আশ্চর্য, তোর তো দেখছি সব কুমিরে খেয়ে যাচ্ছে, গল্পের মতো হয়ে যাচ্ছে। হিলল তোর ফোন নাম্বার কাউকে দেবে না সেটা আমি জানি।
তোমার ধারণাটা ভুল, দুলা ভাই যথেষ্ট দুষ্ট টাইপের লোক, আমার সঙ্গে কথা বলার সময় টের পাওয়া যায়।
পৃথিবীর সব শালী দুলা ভাইয়ের সম্পর্ক টক মিষ্টি ঝালি হয়। ফোনটা বন্ধ করে দে, আমার এবার ঘুম পাচ্ছে। ঘুমটা কেটে গেলে সারা চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে হবে, নতুবা বাজে চিন্তার গাড়ি মাথায় ঘুরপাক খাবে।
দাঁড়াও, এক কাজ করি, নাম্বারটাতে বরং আমি কল ব্যাক করি, তুমি ঘুমাও, আমি বারান্দায় ওই পাশটায় যাচ্ছি। একা একা ভয় পাবে না তো আবার?
ইশরে পুচকি, এসেছেন আমার বীর বাহাদুর ভগ্নী রানী, আমার চেয়ে তো সাহস আবার কোন জীবনে বেশি ছিল রে। সারা জীবন তো আমাকে ছাড়া তোর কোন সাহসিকতার প্রমাণ পেলাম না। যা কথা বললে বাইরে বারান্দায় যা, আমি ঘুমাবো। যদিও অত রাতে আননোন নাম্বারে ফোন দেওয়াটা শোভন নয়।
তোর জীবনের ডায়েরিতে শোভন আর অশোভন বিষয়টা যত ছড়াছড়ি, আমার কিন্তু তা নয়। যে মানুষ অসংখ্যবার এমনকি মধ্যরাতেও অন্যের অপরিচিত নম্বরে মিস কল দিতে পারে, সে আর যাই হোক, শোভন নামক ভদ্রতার দাবিদার নয়।
তুই খুব গুছিয়ে যুক্তি দিতে পারিস,
আর তুমি খুব গুছিয়ে মানুষকে ভালোবাসতে পারো, মানুষের মন জয় করতে পারো।
এই যে তুই চান্স পেলে আজকাল পাকামি করিস কেন বলতো? যাতে ভাগ, ঘুমাইতে দে।
ওকে ডিয়ার, যাচ্ছি।
লাইট অফ করিস না, থাক, তুই কথা শেষ করে এসে একবার অফ করিস।
যে ঘরে মাইশার মোহনা ঘুমাচ্ছে সে ঘরটা মিনাজের নোয়া দাদির। যে ঘরে কারো মৃত্যু হয় 40 দিন পর্যন্ত সে ঘর খালি রাখতে নেই, আবার বিয়ের পর কোনে কেউ একা ঘরে রাখতে নেই। অথচ দুই বোন একসঙ্গে গল্পের রাজ্যে হাসি তামাশায় বিষয়টা যেন ভুলে গিয়েছিল। তবে মোহনার কোনো সমস্যা হয়নি। মাইশা বারান্দায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওর দুচোখ বেয়ে যেন রাজ্যের ঘুম জোয়ারের পানির মতন এসে গেল, যেন কতকালের ক্লান্তিময় চোখ দুটো ঘুমের অপেক্ষায় দিশেহারা। অথচ গভীর ঘুমের ভেতরের কোন অজানা হাজারি যেন মোহনাকে কোথায় ডেকে নিতে চাইছে। ঘুমের ঘরে মোহনা বিছানা ছেড়ে উঠে বসল।
মোহনা, মোহনা, আমি রে তোর বরণ আমার, আমার সাথে আয়, আজ না তোর গায়ে হলুদ, হেলা হলুদ টান তুন পানিয়া, আমি কত ক্ষণ বৈশা থাকবো রে, চল দিয়ায়।
এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, মাইশা কোথায়?
হারা সব নিশে ওই শুয়ে মেতেছে, আমার হাতে অত সময় নাই, আয় তো তোর একটু হলুদ দিয়া, আমার আবার তোদের পথে যেতে হবে।
বাড়ি ভর্তি এত লোক, আপনি কোথায় যাবেন? আমার বিয়ে শেষ হলে তারপর যাবেন।
আমার একটা দর, চল আমার সাথে আয়।
এ কি, খাটের নিচে যাচ্ছেন কেন বড় মা?
কথা বলিস না, লোকে জানাজানি হবে, আমি তো এই ঘরের নিচেই থাকি।
মানে কি বর্মা, এত অন্ধকার কেন এখানে?
এক্ষুনি আলো জ্বলবে।
এসব কি, এসব তো সব কফিন, এখানে আমাকে নিয়ে এসছেন কেন? আমাকে যেতে দিন।
কফিনই তো সবার নিজেদের ঘর, এখানে
কফিনের ডানা একে একে খুলে যাচ্ছে কেন বাবা? এরা কারা, এত মানুষ কেন এখানে? এরা কি সবার মৃত?
কফিন থেকে বের হতে বলেছি, তোর গায়ে এরা হল
মাগনে। না, আমার আমার ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে, আমাকে যেতে দে।
আমার খুব ইচ্ছে ছিল নিজের মেয়ের কপাল আমার হয়, আজ তখন তোকে পেয়েছি, এতদিনের স্বাদ মেটাবো। এই তোরাও কি ওই নতুন কপিলে শুয়ে দে, সারা গায়ে ওই হলুদ মেখে দে।
আমাকে আমাকে কেউ যাবে না, গোবরদার বলছি চলে যাও। আমি আমি ভুল দেখছি, আমি স্বপ্ন দেখছি না, তোমরা তোমরা মৃত মৃত মানুষ হাঁটে না, কখনো না, কখনো না। সরে যাও, সরো, আমি আমি স্বপ্ন দেখছি, সত্যি না, সত্যি না।
এই আপনি, আপু, এই কি রে, কি হয়েছে তোর? এমন ভিড় করে কি সব স্বপ্ন টপ্ন বলছিস? দুঃস্বপ্ন দেখছিস নাকি? তোকে না বললাম আমি বারান্দায় যাচ্ছি, এরই মধ্যে স্বপ্ন টপ্ন দেখে একাকার। এনে এনে পানি খা, চল ওয়াশরুমে চল, চোখে মুখে পানি দিবি, পানির ঝাপটা দিবি, ফ্রেশ লাগবে, চল।
মাইশা, আমার আমার খুব ভয় লাগছে রে। আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি, দেখলাম।
কোনো স্বপ্নই দুঃস্বপ্ন হয় না বোকা, এখন বলতে হবে না, সকালে বলিস।
না না না, এখনই বলবো। আমি দেখলাম একদল সাদা ব্যান্ডেজের মতো কাপড়ে জড়ানো মৃত মানুষ কফিন থেকে উঠে এসে আমাকে একটা কফিনে শুইয়ে দিল। তারপর যে যে নোয়া বড়মা মারা গেছেন, উনি বলছেন আমার গায়ে হলুদ গিলাবাটা এসব লাগিয়ে দিতে। কি ভয়ঙ্কর জানিস, মৃত মানুষগুলোকে মনে হচ্ছিল অনেক বছর ধরে সংরক্ষণ করে মমি বানিয়ে কেউ পুষে রেখেছে আমার বিয়ের জন্য।
তুই আসলে একটা বুদ্ধু, আর তোর কল্পনা শক্তি তো মনে হয় বেশ দুর্বল। এই যে অনেক স্টুডেন্ট থাকে না, টেনে টুনে অঙ্কে 34 পায়, তোর অবস্থা হয়েছে অনেকটা ওদের মতো। বিয়ের আগে কই তোর ঢেউ সাহেবকে নিয়ে রোম্যান্টিক স্বপ্ন দেখবি তা না, মমি টমি দেখে একাকার কি রে তুই। ঠিকই আছে, আরো দেখ ইংলিশ মুভি। মামি সিনেমাটা তো তোর দাড়ি কমা ফুল স্টপ সহ মুখস্থ, এই জন্যই তোর স্বপ্নে তো সাদা ব্যান্ডেজে জড়ানো মানুষই আসবে। এত করে বলি বাংলা সিনেমা দেখ তা না। আরে সিনেমায় যদি নায়ক নায়িকার নাচ গান না থাকে তাহলে চলে?
তুই এত কথা কেন বলিস বলতো বাচালের মতো?
তোর ভয় কাটানোর চেষ্টা করছি, একেবারে তো চুপসে আছিস। দাঁড়া লবণ পোড়া নিয়ে আসি।
থাক, আর কোথাও যেতে হবে না, তুই এত পন্ডিতি করিস কেন বলতো? শোন, মা বাবাকে কিন্তু স্বপ্নের কথা বলিস না, প্রমিস কর।
প্রমিস করলাম, তবে শর্ত আছে, শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোর সব কয়টা ড্রেস শাড়ি আমাকে বিনা শর্তে দিয়ে যাবি, কি রাজি?
তুই সত্যি ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছিস। তা ফোনের ওপারে কে ছিল রে?
ছিল এক মজনু, লালি প্রেমে দিশে হারা।
আচ্ছা শোন না, আমার না শীত শীত লাগছে। নোয়া মায়ের লাশটা দেখে তোর কি মনে হচ্ছিল বলতো? তুই তো প্রচুর জ্ঞানী এবং আইনস্টাইনের মতো কল্পনা প্রবণ, বড়মা মৃত্যুর আগে এত সাজগোজ করেছিলেন কেন?
এর ব্যাখ্যা তো খুবই সোজা, বড়মা সারাক্ষণই একা একা থাকতেন, সময় কাটানোর জন্য মেয়েদের শুধুমাত্র একটা আয়না হলেই চলে। এত বছর যিনি এত বড় বাড়িতে একা একা থাকতেন, নিশ্চয়ই তিনি অফুরন্ত সময় পেতেন এবং সাজগোজ করতেন, এটাই।
আমার বিয়ে নিয়ে বড় মায়ের এত প্ল্যান ছিল কেন?
কারণ ওনার সমস্ত সন্তানই মৃত হতো, উনি নিশ্চয়ই প্রতিবার প্রার্থনা করতেন যেন একটা সন্তান তার জীবিত থাকে। যদিও এসব আমার উর্বর কল্পনার ধারণা, বিল্টুর মা ভালো বলতে পারবে, ওনার কাছে একদম গরম গরম সিঙ্গারা ভাজার মতো হট নিউজ পাওয়া যাবে, ডাকবো।
শর্ত সবসময় আর কি। আমার ঘাড়ের জায়গাটা খুব চুলকাচ্ছে, ডাক তো কেন?
তুই শুয়ে পড় আর একটু ঘুমা, তোকে সত্যিই ক্লান্ত দেখাচ্ছে। কাল হলুদের অনুষ্ঠানে কিন্তু বাজে ছবি আসবে, তোর ওয়েডিং ফটোগ্রাফারের ক্যামেরার লেন্সও কাজ করতে পারবে না বলে দিলাম।
দেখ না একটু, কোনো বিষাক্ত পোকা টোকা কামড় দিল কিনা।
এদিকে আয় তো। ও মা, এ কি তোর ঘাড় কানের কাছে চুলের নিচে পুরো পিঠজোড়া তো হলুদ কেন? মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো হলুদ মেখেছে।
মানে কি বলছিস, তার মানে স্বপ্নটা সত্যি ছিল?
মা, বাবা,
চুপ, মা বাবাকে ডাকিস না, ভয় পেয়ে যাবে, ব্যাপারটা চেপে যা। কাল প্লিজ তুই একটু ম্যানেজ করে নিস, তীরে এসে তরি ডোবানোর কোনো মানেই হয় না। একই আমার বিয়ের প্রস্তুতি দুই দুইবার নিতে হয়েছে, এখন যদি আবার কোনো নতুন ঝামেলা সামনে আসে বাবা মা ভেঙে পড়বেন, এবং আমার বিয়ের তারিখ নিয়ে আবার নতুন ড্রামা শুরু হবে। কাদের কাজ কিছুই হবে না, শুধু উভয় পক্ষেরই টাকার শ্রাদ্ধ।
কিন্তু আপু, তুমি কি বুঝতে পারছো, তার মানে বাড়িতে, ইনফ্যাক্ট এই ঘরের মধ্যে অভিশপ্ত গোপন গল্প যে চাপা পড়ে আছে বা ছিল, সেটা কিন্তু সত্যি।
দুর্বোকা, আমি তোকে ঘাবড়ে দেবার জন্য নিজের ঘাড়ে হলুদ মেখে নাটকটা করেছি, দেখলাম তোর বুদ্ধি সত্যি সত্যি পেকেছে কিনা।
আপু, তুমি অতটা গুছিয়ে মিথ্যা বলতে পারো না কিন্তু।
সত্যি রে, দুঃস্বপ্নের বিষয়টা পুরোটাই আমার পূর্ব প্ল্যান। তোকে একটু টেনশনে রাখতে চাইছি, যাতে আমাকে ফেলে তুই তোর নতুন নার্সিংয়ের সঙ্গে একটু পরপর ফোনে কথা বলতে না যাস।
কিন্তু
কিন্তু কপালে টিপ দিয়ে আমার পাশে এসে আমাকে ছোটবেলার মতো জড়িয়ে ধরে ঘুমাতো, আর কয়েক ঘন্টা পরে সকাল হবে, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য অন্য বাড়িতে চলে যাচ্ছি। হয়তো আসবো, তবে সেটা বেড়াতে, নিজের সংসার ছেড়ে মেয়েরা বেশি দিন কোথাও থাকতে পারে না।
আপু, আই লাভ ইউ এন্ড আই মিস ইউ।
কুয়াশা কুয়াশা
আমরা প্রথম পর্বে দেখেছি মিনা জাগুঞ্জি, যার নাম তার দুই মেয়ে মোহনা এবং মাইশা, তার বড় মেয়ের বিয়ে হচ্ছে, বিয়েতে তার বাড়িতে, যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়িতে গেছেন, এবং সেখানে ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আমরা এখনো অনেক জানার বাকি আছে, কিন্তু আমরা একটা কাজ করি, আমরা দ্বিতীয় পর্বে চলে যাই, সেখান থেকে আমরা আরো অনেক কিছু জানবো। আপনি আছেন কুয়াশা আজ শারমিনের সঙ্গে, আর শুনছে নেবিসি রেডিও। আসুন তাহলে শুনি আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব, অর্থাৎ অমীমাংসিত রহস্য কুঠুরির দ্বিতীয় পর্ব। মৃত্যুর সময় মোহনার নোয়া বড় মা বেশ সাজগোজ করা অবস্থায় ছিলেন। তার চেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, কেজন ওনার সার আগে হলুদ মেখে রেখেছিল। যারা লাশ গোসল করাতে এসেছিলেন তারা বলতে না চাইলেও কিভাবে যেন গোপন খবরটা বাতাসে কানাঘুষো করে ছড়িয়ে পড়ল। শাহিনশা বেগমের সারা মুখ অপূর্ব রূপে সাজানো, অথচ শরীরটা পুরো হলুদ, আর সেই হলুদে কেমন যেন একটা দুর্গন্ধ। আবার যাদের হাতে লেগেছে তারা নাকি ভীষণ ভয় পেয়েছে, কারণ সেটা লাগার পরে হাতে ওদের কেমন যেন ঘায়ের মতো হয়ে গেছে। এসব গল্প খুব আস্তে আস্তে বের হচ্ছে, কিন্তু আজ কি ঘটবে বাড়িতে, গায়ে হলুদের অনুষ্ঠান আজ।
আপু, এই আপুনি কি আশ্চর্য, দরজা বন্ধ করে রেখেছিস কেন?
কি রে মাইশা, তুই আমার চিৎকার করছিস কেন? পাশের রুম থেকে তোর গলা শোনা যাচ্ছে, বাড়ি ভর্তি পাড়ার লোক এত জোরে কেউ চিৎকার করে?
মা, আপু দরজা খুলছে না, আমি সকালে তোমাকে বলে গেলাম না, ওই যে পাশের এক বাড়িতে বাবা বলে দিয়েছিল ওদের ফুলের বাগান আছে, ঢাকা থেকে ওরা ফুল নিয়ে আসছে, তবুও আলাদা একটা অপশন তো হাতে রাখা ভালো। আপু বের হয়নি আর?
হ্যাঁ, কয়েকবার দেখলাম তো বারান্দায়, আমার সঙ্গে এসে কথাও বলেছে, খুব আস্তে আস্তে কথা বলছিল। ওর কি হয়েছে, সারা গায়ে নাকি অ্যালার্জি বেরোচ্ছে? বলল মা খুব চুলকাচ্ছে, ওড়না দিয়ে ঘোমটা টেনে এখনই নতুন বউদের মতো ঘুরে বেড়াচ্ছিল। আমি বলেছি একটু রেস্ট নে।
মা, তুমি জানো না গত রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আপু কি স্বপ্নে কি দুঃস্বপ্ন দেখছিল বড় মাকে নিয়ে।
তোরা একটা বেয়াদবের হাড্ডি, গত রাতের ঘটনা দুবন পেটে পেটে রেখে এখন সে বাজনা বাজাচ্ছিস তাই না? মোহনা, আই মোহনা, মা দরজাটা খোল, কি করছিস? আগে না বলেছিলাম এই ঘটনায় থাকার দরকার নেই। না, দুবনের জেদ এবার হলো তো।
মা, আমার না ভীষণ ভয় লাগছে।
ভয় পরে পাস, আগে মোহনাকে এই ঘর থেকে বের করতে হবে। আশ্চর্য, মেয়েটা করছেটা কি, দরজাটা বন্ধ করে আজ ওর গায়ে হলুদ, এসব কি ইয়ার্কি নাকি?
মা, বাবাকে ডাকো আর এক্ষুনি দরজাটা ভাঙো, আমার কিছু ভালো লাগছে না কিন্তু।
উফ, সকাল থেকে আমারও কেন যে বাচকটা লাফাচ্ছে কে জানে। শোন, দরজা ভাঙতে হবে না, আর তোর বাবাকে এখনই এসবের ব্যাপারে জড়ানো ঠিক হবে না, যা করা তুই আর আমিই করব, চল আমার সাথে চল।
কোথায়?
ঘরের ওপরে কাঠের সিলিং এর উপরে একটা গোপন জানলা আছে, এটা দিয়ে আগে ঘরের ভেতরটাতে দেখতে হবে,
চলো তাড়াতাড়ি।
স্টেডিয়ামের মতো বিশাল বাড়ির নকশা যেমনই হোক, মিনহাজের কাছ থেকে গল্প শুনে শুনে যেন লাইজুর এই বাড়ির প্রতিটা নারী নক্ষত্র হাতের তালুতে। মাইশাকে নিয়ে তাই গোপন জানালা দিয়ে ঘরের ভেতরটা দেখে স্তব্ধ হয়ে গেল দুজনে। এ কি, ঘরে তো কেউ নেই, অথচ ভেতর থেকে দরজাটা বন্ধ, এর মানে কি? মোহনা কোথায়? আজ ওর গায়ে হলুদ, কাল বিয়ে, এই মেয়ে গেল কোথায়? আর কি হবে এখন, কি করবে লাইজু? এমন তো নয় যে মোহনার অন্য কোথাও কোনো সম্পর্ক ছিল, তাই বিয়ের আগে পালিয়েছে, হতেই পারে না। আর যদি এমনটা হতো, তারপরও বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মেয়ে মোহনা নয়। এ খবর মিনহাজের কাছে গোপন করে কোনো কুল কিনারা করতে পারবে না লাইজু, অন্তত আজকের দিনে। কাজে আবার গল্পের নতুন মোড়ে এসে দাঁড়ালো মোহনার বিয়ে।
আমি তো আগেই বলেছিলাম তোমাকে, এ বাড়ি অভিশপ্ত, এ বাড়িতে দোষ আছে। এবার মিলল, আমার মান সম্মান সব শেষ।
তুমি এত অস্থির হলে এখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। যা করার ঠান্ডা মাথায় করতে হবে, হাতে এখনো কিছু সময় আছে তো। অনুষ্ঠানের আগে যদি সবটা
আর কি করার আছে? কাল বিয়ে, হলুদ না হয় ধামা চাপা দিলাম, ছেলেপক্ষকে কি জবাব দেব? মেয়েকে পাওয়া যাচ্ছে না, ভূত এসে এতগুলো লোকের মধ্য থেকে বিয়ের কোণেকেই তুলে নিয়ে চলে গেছে। সত্যি তোমার বিদ্যাবুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে লাইজু। এবার আর কি, দেখাও ছেলেপক্ষকে, ফলাও করে স্টেডিয়ামের মতো বিশাল বাড়ি আমার মেয়ের নামে।
অযথা বাজে কথা কেন বলছ? মেয়েটা তো আর হুট করে উড়ে যায়নি, নিশ্চয়ই এসে যাবে। তোমার মেয়ের মাথায় যথেষ্ট বিদ্যাবুদ্ধি আছে।
কি জানি, আমার মাথায় কিছু নেই, মাথা মগজ এই মুহূর্তে সব ফাঁকা। তুমি কি করতে বলো?
বিল্টুর মার সাথে গোপনে কথা বলো, এ বাড়ির সমস্ত ইতিহাস একমাত্র ওই মহিলাই জানে। মোহনাকে খোঁজার ব্যাপারে ওই মহিলাই একমাত্র সাহায্য করতে পারে।
মা, বাবা, বিল্টুর মা তোমাদের সাথে একা কথা বলতে চাচ্ছে, খুবই নাকি জরুরি।
ভেতরে পাঠিয়ে দে।
ভাইসান, আপনার নোয়া দাদির যারা গা ধুয়াইছিল, মাইনে মিথ্যার গোসুল, তারা সাইজনই মইরা গেছে আইজ ভোরে।
কি বলছো তুমি? কিন্তু
মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না বিলজুর মা, তুমি সবটা খুলে বলো তো। একসঙ্গে চারজন মারা গেছে একই দিনে, আবার
তবে কি বাড়ির পুরনো? আমি আমি এত বড় ভুল কেন করলাম? আমার মেয়েটার কথা একবারও ভাবলাম না।
লাশের গন্ধে দুনিয়া সইরা যাইতেছিল। আমি আপনি গো বাড়ির পুরানা লোক, আমার বাপ দাদা সদ্য গুষ্টি এই আকুঞ্জি বাড়ির নুন খাইয়া দিন চালাইছি। আপনি গো বিপদে তো হাত পা বাইন্ধা রাখতে পারুম না।
লাশের খবর তো এখনই গ্রামে জানাজানি হবে, তখন আমার মেয়ের বিয়েতে তার মানে একটা অলক্ষী লাগলো লাইজু।
আপনি ঘাবড়াইতেছেন কেন? লাশ সাইডটার ব্যবস্থা আমি করছি, এখন একটাই উপায়, তার জন্যই সুইটা এসছি।
কি উপায় বলো? এক সমস্যার সমাধান না হতে আরেক সমস্যা চলে এসেছে সামনে, কিভাবে কি হবে?
বাইজান, নোয়া মায়ের খাটের নিচে দিয়া পাটাতনের ভিতরে একটা ঘর আছে, আমি জানি। লাশ সাইডারে ওই ঘরের কফিনে রাখতে হইব, নাইলে মারাত্মক ঘটনা ঘটব। আপনি গোপন ব্যবস্থা নেন, আমি সব সামাল দিমু।
কি বলছো তুমি বিল্টুর মা? কফিন মানে?
ওই ঘর না বহু আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই ঘরে কফিন? কিভাবে? আমাকে সবটা বলো।
সবে তাই জানে, আমি জানি আসল খবর। একবার যদি ওই লাশের গন্ধ কেউ পায় তাহলে কি হইব, আর এই লাশগুলান কেউ হাত দিয়া শুইলে কি হইব, সবই আমি জানি।
এত সব গোপন কাহিনী তুমি পেটে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছ? তোমাকে থানা থেকে 303 বন্দুক এনে গুলি করা দরকার।
আমি তো এটা বুঝি নাই, নোয়া মায়ের গোসল দিলে হেরা সবে মইরা যাইব। আমি তো তিনারে জীবন ভৈরা দেখভাল করলাম, খালি গোসল দিতে পারি নাই, কারণ হে মরার আগে কইয়া গেছিল তারে গোসল করানি সময় যেন আমি না থাকি সামনে। এখন এলা বুঝতাছি কেন নোয়া মা না করছিল।
লাশগুলোকে যে কফিনে কে রাখবে সেটা না হয় বুঝলাম, কিন্তু কবর দিতে হবে না?
আগে মাই আর বিয়া শেষ হোক, এরপর সব কইরেন, আমি তো আছি, অত চিন্তা করেন না। আগের কাম আগে করেন, পরের কাম পরে।
এদিকে মোহনাকে কোথাও খুঁজে পাচ্ছি না বিল্টুর মা।
কি কন ভাইজান, আপনি আমার লগে এক্ষুনি আহেন, নোয়া মায়ের ঘরের পাটাতনের নিচে যাইতে হইব, ভাবি সাহ বাতিল অনেকটা।
বাড়ি ভর্তি মানুষ, অথচ এই মুহূর্তে আমি কার কাছে কি সাহায্য চাইব সেটাই বুঝতে পারছি না।
কেউ উঠে লাগবো না, আপনি খালি নসু আর বিল্টুর বাপরে লগে লন, সবকে নিমিশে সব করতে পারবো, আর ময়রা গেল এরা মুখ খুলব না।
মা বাবা একবার এসো এই ঘরে।
কিরে কি হয়েছে?
মাইশা কি হলো রে?
খাটের নিচে একবার দেখো তাকে।
দরজা বন্ধ করেন ভাবি সাহেব, সুপ একদম সুপ জান সবে, দেয়ালের কান আছে কইলাম।
মৌনা
আমার মেয়ে, কি হয়েছে ওর? লাইজু ও কেমন দেখাচ্ছে কেন?
ভাইজান এখন কান্দনের সময় না, সিক্কর পারনের সময় না, আপনারা সৈরা যান, আমি দেখতাছি।
না না, আমার মেয়েকে রেখে আমি কোথাও যাব না। মাইশা ওকে ধর। এই তুমি হাঁকড়ে দাঁড়িয়ে আছো কেন? খাটটা সরাও।
কি করবো? রসু ওই রসু খাটটা ধর।
আল্লাহর দোহাই লাগে, আপনারা এই ঘটনা কি ওরে শুনায়েন না? সেরিডারে কইলাম মরতে হইব। চুপ যান।
কি বলছেন আপনি এসব বাজে কথা? আজারপুর গায়ে হলুদ,
দুর্গন্ধ পাইতেছেন না? বড় মাইয়া শৈলটা দেখছেন সাইয়া, এত হলুদ কেডায় মাখছে, জানেন কিছু? বুঝতেছেন কিছু? কিছুই যখন জানেন না তাইলে আমারে বিশ্বাস দান, এই হৈলদার রোগ কি আমি জানি। এই দেখেন আমার গলায় 32 গাছি তাবিজ, এই তাবিজের গুণে আমি এই রোগের থাইকা দূরে আছি। আইজো নাইলে
আমার মেয়েটা কি হয়ে গেল? কেন হলো এমন? কি ভাব করেছি আমি? যেহেতু বড় শাস্তি আমার পাপায় লেখা ছিল, আমার জন্য সবটা ঘটেছে। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মা বাবা আপুর এমন কেন হলো আমি জানি। গত রাতে আপু আমাকে বলেছিল একটা দুঃস্বপ্নের কথা, আমি তোমাদের বলিনি।
কি হয়েছিল কাল রাতে? কত শুধু মা
মিনাস এখন যে কোনোদিনই লাইজুকে বলেননি যে তার নোয়া দাদির ঘরের নিচে একটা গোপন কুঠুরি ঘর আছে। এবারের অভিশাপ বলতে শুধু বলেছিলেন এ বাড়িতে 7 বইরই কোনো সন্তান এবং বিশেষ করে ছেলে সন্তান ছিল না বলে একসময় নাকি ছেলে সন্তানের আশায় এক সাধকের সঙ্গে ওদের পূর্বপুরুষের খুব ঘনিষ্ঠতা ছিল। সে সাধকের দোয়া কবিরাজি শেকরের জড়িবুটি খেয়ে নাকি মিনাজের 6 দাদিরই ছেলে সন্তান হয়েছিল, শুধুমাত্র নোয়া দাদি মানে শাহনশা বেগম ছাড়া। তারপর আরো বেশ কিছু বছর পর সাধক আবার আসেন, তখন কি এক ভুলভাল শেকড়ের জড়িবুটি খেয়ে শাহনশা বেগমের সমস্ত সন্তান এক অজানা অসুখ নিয়ে মৃত হতে থাকে। ওই সময় অন্য সব দাদিরা স্বপ্নে দেখে বাড়িতে পাপের রোগ ছড়াচ্ছে, এ বাড়ি না ছাড়লে নোয়া দাদির পেটের মৃত সন্তানদের যে অসুখ, সে অসুখ সবাই পড়বে। প্রথমে কেউ মানতে না চাইলেও তিন দাদার তিন ছেলের একসঙ্গে আকস্মিক মৃত্যুতে সবাই বাড়ি ছাড়ে। মৃত্যুর পর তিন ভাইয়ের লাশ থেকেই প্রচন্ড রকমের দুর্গন্ধ ছড়ায়। সেই দুর্গন্ধে বহুদিন আকুঞ্জি বাড়ির ভেতরে কেউ আসেনি, তখন থেকেই একা এ বাড়িতে নোয়া দাদি। সবার অংশের টাকাটা নিজে পরিশোধ করে বাড়িটা একা ভোগ দখল করেন। বিল্টুর মা আরো অনেক পরে এ বাড়িতে আসেন, যদিও আনাগোনা ছিল কিন্তু বিশ্বস্ত হতে সময় লেগেছিল ঢের। মিনাজের সে মৃত তিন চারটা শরীরে নাকি হলুদ রোগ হয়েছিল, রোগটা সম্পর্কে মিনাজ অত ভালোভাবে কিছু বলতে পারেনি, গল্পটা তাই আধ ভাঙাই রয়ে গেছে। পুরনো গল্পে কত কুসংস্কারের প্রলেপ থাকে এই ভেবে আর নোয়া দাদির শেষ ইচ্ছের কথা ভেবে আকুঞ্জি পরিবার আবার ওই বাড়িতে এসেছিল। কিন্তু এত বছর পর আবার যা ঘটছে তার কি আদৌ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি সময়ের স্বার্থপর সহযাত্রায় নতুন কোনো গল্প বন্দী হয়েছে শাহনশা বেগমের গুপ্ত কুঠুরি ঘরে? তা না হলে মোহনার শরীর জুড়ে এ কিসের রহস্যময়তা ছড়াছড়ি?
মা আপু তো কিছুতেই হলুদের স্টেজে আসতে চাইছে না, আর বুঝতে তো পারছো
কি করব বলতো।
খুব সুন্দর করে আপুকে শাড়ি আর বেশি করে ফুলের গয়না দিয়ে সাজিয়েছি, পার্লারের ওদেরকে অন্যভাবে ম্যানেজ করেছি। ভাগ্যিস ছেলেপক্ষ হলুদ সন্ধ্যায় আসছে না।
আর হলুদ সন্ধ্যা আমার সব শেষ, বিল্টুর মা থাকলে ভালো হতো, গ্রামের সবাইকে সে চেনে জানে। উনিও তো নসুমিয়া আর তার স্বামীকে নিয়ে ঢুকেছে কুঠুরি ঘরে।
আচ্ছা মা, আগামীকাল
বিয়ের দিন কি হবে?
বিয়েটা কি হবে? এক কাজ কর, সবাইকে ভালোভাবে খাইয়ে দাইয়ে বলে দে মোহনের প্রচুর জ্বর। হিল্লোলকেও তুই একটা ফোন দিয়ে যে কোনো ভাবে ম্যানেজ কর মা, বাকিটা কাল দেখা যাবে। মোহনাকে আর দোষ দিয়ে কি হবে? যেভাবে দ্রুত ওর শরীরে দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের সামনে যেতেই ওর অস্বস্তি হচ্ছে।
সবটা আমার জন্য। আমি যদি রাতে আব্বুকে ঘরে একা রেখে না যেতাম এমনটা হতো না।
দোষ তোর নয়, দোষ আমার নিয়তির। তা না হলে আমার এমন মেয়ের কপালে এই লেখা আছে তা কি কোনোদিন ভেবেছিলাম?
যেন রাজ্যের ফুল ধূপ আগরবাতি আর তীব্র উগ্র গন্ধযুক্ত পারফিউমের মেলা বসেছে আকুঞ্জি বাড়িতে। অথচ তারপরেও হাসনুহেনা, গন্ধরাজ আর রজনীগন্ধার কড়া গন্ধ ছাপিয়ে মোহনার শরীরের হলুদ ঘায়ের দুর্গন্ধ এবাড়ির বাতাসে বাতাসে মিশে যাচ্ছে। স্থানীয় লোকজন এবার কানাঘুষো শুরু করেছে। মোহনা সারা শরীর দগদগে ঘায়ের বিদঘুটে এক হলুদ বর্ণ ধারণ করেছে। কোনো মতে হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে কোনোকে ছাড়াই পার করা হল, কিন্তু বিয়ে? নোয়াদাদির ঘরের হলুদের সাজে ফুলে ফুলে ডুবিয়ে রাখা খাটে নিষ্প্রাণ নিশ্চুপ মৃত এক কুমারী মেয়ে যেন অসার হয়ে পড়ে আছে। এত ভালোবাসার কেউই ওর কাছে যেতে পারছে না। কি বিভৎস দুঃসহ দুর্গন্ধ নোয়াদাদির ঘরময়, যেন ওখানে কোনো অশরীরী আত্মা বিরাজ করছে। না, আর সম্ভব নয়, এবার মোহনাকে গুপ্ত কুঠুরিতে নিতে হবে।
আসো মোহনা, তোমার এই গুপ্ত ঘরে নিয়ে যাই, চলো।
না না, আমি এই গুপ্ত ঘরে যাব না বিল্টুর মা, কাল আমার বিয়ে হবে তো, তুই জানিস না? এত কাল আমার সেবা করে কি জানি, কি শিখলি?
এ কি নোমা আপনি?
আমি তো এ বাড়িতে আছি, জানোস না? তুই তো জানো আমি দুদ্রার বিষ খাইয়া মরছি, অত সহজে তো এই বাড়ি সারব না।
আপনি তো দাফন কাফন হয়েছে।
কি কবে আকলে আমি কি বাড়ি সারছি? আমার আত্মা অহন এই বাড়িতে ঘুরতাছে।
আপনি আপনি গুপ্ত ঘরে চলেন, আপনারা কফিনে দিয়ে আসি, কফিনে থাকেন, অন্য সবের লগে আহেন, এই মেয়েদের সাইরা দেন, ওর তো কোনো দোষ নাই।
কি করলি তুই? তোর সাহস বত্রিশটা তামিজের গ্যার দেখাচ্ছ আমারে, আমারে তুই গুপ্ত ঘরের কফিনে শোয়াবি?
মা, আপনি তো বই রেখেছেন, মরা মানুষে এমনি ঘুরলে যেটা মানুষে ডরাইবো না, আর আপনার না গোপন রোগ আছে, ওই রোগও তো সরাইবো। মায়ার দেখেন মায়া লাগে না।
আমার কোনো মায়া নাই, আমার জন্য যেমন কারো মায়া ছিল না, আর নাই। একলা একলা এই বাড়ির বইরা রয়েছি, এখন আসছে সবার লোভে। আমি বুঝি না, আমি মরছি ঠিকই, কিন্তু আমার আত্মা এই বাড়ি ছাড়ব না। আমি ওর শৈল্যে বর করছি, আরো শক্তিশালী হয়েছি। মোহনা এই বাড়ির বংশধর, ওর রক্ত খাইছি, তাই কিন্তু জ্যান্ত কফিনে বইরা সারা জীবনের জন্য লাশ বানাইয়া আবার আমার গোলামি করামু, তাবে যে কোনো কাম হইব না। যা থেকে যা,
চলেন চলেন, আমি তাবিজ খুললে আপনার পায়ের কাছে রাখমু, আমি আপনার জন্য কফিনেও ডুবতে পারমু, আপনার গুলামি করমু, তাতে আমার ইজ্জত খইব না, আমি জড়ামু না আপনারে। আপনি চলেন, আপনি না সাধুরে শিক্ষা দিবেন, এই ঘরে থাকলে তো তারই শিক্ষা দেওয়া যাব না।
আমি যাবো না, আমি এই বাড়ি সাইরা দামু না, সাধুরা তো অত্যাচার সহ্য করিয়াও সহজ যাই নাই, তখন আর কেউ আমার বাড়ি সারা করতে পারব না। কোন ৩২ গাছি তাবিজ না।
বিল্টুর মা, আপনি এতক্ষণ ওই ঘরে কি করছেন দরজা বন্ধ করে? দরজা খুলেন।
তুমি সইলা যাও, আমি মোহনার সঙ্গে কথা কইতাছি।
না না, আমি যাব না, আপুর তো কথা বলতে কষ্ট হচ্ছে। কি অত কথা আপনার? আমি ভেতর আসতে চাই।
এত দুর্গন্ধ সহ্য হইব না তোমার, শৈলের ঘাও আরো বাড়তেছে।
বারুক, আমি ভেতরে আসবো, দরজা খুলেন, নইলে আমি দরজা ভেঙে ফেলবো। আমি আমার বোনকে দেখতে চাই, ওর শরীরের গন্ধে আমার কোনো অসুবিধা হবে না। কি ব্যাপার বিল্টুর মা?
মাইশা, মাইশা, আয় না বোন, একবার তোর সাথে আমার গোপন কথা আছে, প্লিজ আয়।
আপু, দরজাটা খুলে দিতে বলো না এবার, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। বিল্টুর মা, কি কি করছেন আপনি?
আবেগে দুনিয়া চলে না গো মা, ওর মধ্যে তোমার বাপের নয় দাদির বদাত্মা ভর করছে। হ্যাঁ, এই রোগ আসিল, শেষকালে তো এই রোগেই মরছে। তোমার বইনের গুপ্ত ঘরে রাখতে হইব, তুমি এখন যাও।
আপনার কোন রকম বক্তৃতা আমি শুনতে চাই না, আপুকে ছেড়ে দিন। এইভাবে টেনে হিচড়ে গুপ্ত ঘরে আপুকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সবটা হিল্লুল ভাইকে বুঝিয়ে বলেছি, উনি বলেছেন প্রয়োজনে আপুকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাবে, আমরা দু এক দিনের মধ্যেই ঢাকা যাব।
সব রোগের চিকিৎসা নাই রে মা জননী, তোমার বইনের এটা মরণ রোগ ধরছে, এটা তোমার বইন না। বইনরে বাঁচাইতে চাইলে গুপ্ত ঘরে এরে আটকাইতেই হইব।
আপনি থামুন তো, অবশ্যই আছে, চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত, বাজে কথা বলবেন না। আর মরণ কোনো রোগ নয়, মৃত্যু হচ্ছে সবকিছু শেষ, বিনাশ। প্লিজ আপনি আপুকে ছেড়ে দিন, এভাবে জোর করে গুপ্ত কুঠুরিতে আপুকে নেওয়ার সাহস আপনাকে কে দিয়েছে?
বাইজানার ভাবি সাহেবের অনুমতি আছে।
সবার অনুমতি হলেও আমার নেই, আমার বোনকে আমি দেখব।
ভুল হইতাছে আপনার কথাটা।
আমার ভুলের মাশুল আমি দিব, আপনাকে ভাবতে হবে না। শুনুন, প্রয়োজন পড়লে আমি ওর সঙ্গে গুপ্ত কুঠুরিতে বাস করব সারা জীবন, কিন্তু জোর করে ওকে নিতে দিব না, কখনো না।
দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্বের পরে অপেক্ষা করছে শেষ পর্ব। আমরা জানি না শেষ পর্বে কি আছে, ইতিমধ্যে আমরা অনেক ভয় পেয়েছি। আমার ভীষণ ভয় লাগছিল আজকের গল্প শুনতে, আমার মনে হয় আপনার মতো ভয় একেবারে অস্থির অবস্থায় আছে। তো যাই হোক, যারা খুব বেশি ভয় পাচ্ছেন তারপরে বলবো শোনেন, গল্পের পরে ভালো কিছু গান রয়েছে, সেগুলো শুনলে আস্তে আস্তে ভয় কেটে যাবে, তাই বিশেষ সঙ্গে থাকতে হবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি তৃতীয় পর্বে অমীমাংসিত রহস্য কুঠুরিস। আজ যে শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
আমি তোর সাথে যাব ওই গুপ্ত ঘরে, ওকে চলে যেতে বল মাইশা।
তুই চিন্তা করিস না আপু, সব ঠিক হয়ে যাবে, তোর চিকিৎসা করা হবে, তুই ভালো হয়ে যাবি। আগামীকাল তোর বিয়েটা হচ্ছে না, সবকিছু আবার নতুন করে নতুন ভাবে হবে, তুই দেখিস।
বিয়েটা হবে না কেন? আমার শরীরের এই ঘায়ের জন্য, তাই না? ঘায়ের দুর্গন্ধে তোর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না?
না রে বাবা।
চল আমাকে গুপ্ত কুঠুরিতে নিয়ে চল।
ওখানে কেন যাবি আপু?
তোকে একটা জিনিস দেখাবো।
আচ্ছা চলো, এসো, আমার হাতটা ধরো, আস্তে আস্তে এসো, আমি আছি আপু।
তুমি একলা ওর সাথে যাইও না, আমিও যাই, চলো।
না না, তুমি যাবে না, খবরদার না।
আপনি যান, আমি আছি, কোনো সমস্যা হবে না।
একটু খারান, আমার ৩২ গাছি তাবিজটা কপালে একবার শুইয়া দিই।
তুই সর এখান থেকে।
আহা, এসব 32 গাছি তাবিজ আমার কপালে ছোঁয়াতে হবে না, বললাম তো আপনি যান।
তুমি কইলেই তো হইব না, আমার কাজ আমার করতে দেও।
এটা কি করলি বিষ্ণু মা, ওর কপালে 32 গাছি ছোঁয়াইয়া দিলি কেন? তোরও কিন্তু শেষ কইরা দিব, মরবি তুই, পচা মরবি কইলাম, আমার আর চালাইস না।
আবু চলো তো, হঠাৎ করে এভাবে কথা বলছো কেন তুমি? কি এখানে তো অসংখ্য কফিন, সমস্ত কফিনের ডালা খোলা কেন?
আয় না দেখবি, আয় ওইখানে কফিনের সামনে সহল, শেষের দিকে কফিনটা।
কি এটা আপু, এ তো তুমি শুয়ে আছো, কে তুমি?
আমি তো মোহনা, আর শরীরের সমস্ত রক্ত শুষিয়েছি, আর এই যে হলুদ গিলা বাটা দেখতেছো, এই সব তো আমার শরীরে লাগাইতাম রোজ রাতে, জানোস তো খুব কষ্ট হইত আমার, খুব কষ্ট হইত।
আপু, আপুকে আপনি মেরে ফেলেছেন কেন? আপু তো কোনো দোষ করেনি।
আমার কি দোষ আছিল গো, সে রোগ আমারে ধরছে, সে বড় খারাপ রোগ, বিশ্রী রোগ, সোয়াসে রোগ। এই যে দেখছস সমস্ত কফিনে সে সবলা শুইয়া রয়েছে, সব এই রোগে মরছে। এই রোগের যে ওষুধ নাই, ওই সাধু আমার এ ওষুধ দিয়া যায় নাই তো, তার একটু হলুদ বাটা খাই দি, কি চইব না, তোর বিয়া হইব, কাল বিয়া হইব, দীক্ষা লই।
না না, আমাকে ছোবে না, ওই হলুদ আমার গায়ে লাগাবে না বলছি।
আমি যে তরিও আমার দলে সাই, একা একা এত কষ্ট সহ্য করবো কে? তুই আমার বংশধর না, তরে ওসাই, তোর মা তোর বাপ সব তেরে সাই, এই ঘরে এই গুপ্ত কুঠুরিতে সবে একসাথে থাকবো।
আমাকে ছোবে না, খবরদার না, তুমি কিছু করতে পারবে না। আমার কপালে বিল্টুর মা 32 গাছি তাবিজ ছুঁয়ে দিয়েছে, দেখুনি।
তাই তো, তাহলে এবার আমার কি হইব? আর কফিন সে এমন খালি রইল, এসব কফিন সে লাশ চাইবে। আর না একটু হলুদ বাটা দেশাইলে
ওসবে আমার কিচ্ছু হবে না, আমি বোকা নই, আমি সবটা বুঝে গেছি, আমি এখনই এখান থেকে বের হয়ে যাব,
আপুর লাশ, বাকি সবার লাশ আমি মাটির নিচে পুঁতে দেব, আগুন জ্বালিয়ে দেব।
আমি শিরোদিনের মতো গন্ত ঘুরিয়া দিছি, যা ফের দেখি।
আমার কিচ্ছু হবে না, 32 গাছি তাবিজের স্পর্শ আছে আমার গায়ে, আমি এখান থেকে বের হবই।
মানুষ হয় বাসে না হয় মরে, আর ভালোবাসলে মানুষ বাঁচতেও পারে না মরতেও পারে না, এটা আমার জীবনের শিক্ষা।
কি আছো, কি আছো, দরজা খুলো, দরজাটা খুলে দাও।
বাকি আধ ভাঙা গল্প জানা গেল বিল্টুর মায়ের কাছে। যে সাধু শেখর বাকরের উনি প্রতিবার মৃত সন্তান জন্ম দিতেন, সে সন্তান আসলে সাধুরই। অপূর্ব রূপবতী শাহনশাহ বেগমকে নীরবে নিভৃতে প্রতিবার সবার চোখে ধুলো দিয়ে ছেলে সন্তানের দোহাই দিয়ে সাধু নামের অসাধু নোয়া দাদার আদেশই ব্যবহার করতেন, কারণ ভাগ্য গণনায় নোয়া দাদার ভাগ্যে কোনো সন্তানের চিহ্ন ছিল না। এক এক করে 9টা মৃত মেয়ের সন্তান জন্ম দিয়েছিল শাহনশাহ বেগম। সন্তান প্রসবের ঠিক আগের মুহূর্তে উনি ওই সাধুর গোপন পুঁথিপত্র ঘেঁটে একটা বিষাক্ত শেকড় ধূত্রা ফুলের সঙ্গে খেয়ে নিতেন, কারণ তিনি চাইতেন না ওই অসাধুর গোপন পাপ তার শরীরে বা মনে কোনো জায়গা পাক। স্বামীর ভয়ে, সম্মানের ভয়ে মুখ বন্ধ রাখলেও ওই যে মায়া মমতা আর ভালোবাসার যে একটা অদৃশ্য বেরিয়ে আছে, অসাধুর পাপ পেটে পুষলেও অদৃশ্য বেরির শেকলে পড়ে শাহনশাহ বেগম সমস্ত মৃত সন্তানদের ওই কুঠুরি ঘরে কফিন বন্দি করে রাখতেন, অসুস্থ মৃত সন্তানদের লাশ প্রাণ ভরে দেখতেন। তারপর তার স্বামীর মৃত্যু হল, আকুঞ্জি বাড়ি খালি হল, বয়সের সাথে সাথে মনের এক আশ্চর্য পরিবর্তন হল। ওই বিষাক্ত শেকড় আর ধুতুরা ফুলের বিষ ধীরে ধীরে সাধুকে দিতে লাগলেন। সাধু অসুস্থ হয়ে তিলে তিলে ওই গুপ্ত কুঠুরিতে মারা যান। সাধুর শরীরের হলদেটে বিদঘুটে ঘা, ঘায়ের দুর্গন্ধের ছোঁয়াচে জীবাণু শাহনশাহ বেগমকেও ছাড়েনি। এত চেষ্টার পরও সাধু ওই রোগের ওষুধ দিয়ে যাননি, শুধু বলেছিলেন এ বাড়িতে এই বংশের কোনো মেয়ের বিয়ে হলে গায়ে হলুদের হলুদ পানি যদি এ বাড়িতে পড়ে তবে পাপ ও রোগের মুক্তি পাওয়া যেতে পারে। যতদিন সাধু বেঁচেছিলেন ততদিন কোন এক আশ্চর্য কারণে মৃত্যু হয়নি শাহনশাহ বেগমের, এত ধুতুরার বিষ শরীরে যাওয়ার পরেও। তবে সত্যি কি বিষে বিষক্ষয় হয়? কিন্তু উনি রোগে শোকে ভুগতে ভুগতে মৃত্যুর জন্য ছটফট করতেন, শেষ পর্যন্ত ধুতুরার বিষ আর সঙ্গে এক বিষাক্ত সাপের বিষ খেয়ে আত্মহত্যা করেন শাহনশাহ বেগম। যেহেতু মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাই অতৃপ্ত পাপী আত্মাও ওই রোগের মুক্তি চাইতে গিয়ে আবারও ভুলই করে। আর সে ভুলের ফাঁদে পা পড়ে আকুঞ্জে বাড়ির বংশধরেরই। আর তারপর
আর সম্ভব না, আমি অনেক চেষ্টা করছি, এখন একটাই উপায়, নোয়া মায়ের ঘরে আগুন জ্বালাইয়া দিতে হইব।
কি বলছো পাগলের মতো, মাথাটা তো একেবারেই গেছে।
শুনলেন তো ভাইজান, মাইশারেও নিয়া গেছে গুপ্ত কুটুরিতে, আমি যা কিছু গোপন করছিলাম সবটাই তো খোলাসা কইরা কইলাম, আমি এখন আর কিছু করতে পারুম না, সবটা আমার হাতের বাইরে চইলা গেছে।
লাইজু তুমি করোটা কি, মাইশাকে আটকে রাখতে পারলে না, কোন কাজটা ঠিক মতো করতে পারো বলো তো?
ওকে তো আমি পাশেই রেখে এসেছিলাম, কখন কোন ফাঁকে নোয়াদাতি ঘরের দিকে গেছে আমি কি করে বলবো, আর তুমিও তো বলে রাখুনি যে বিল্টুর মা মোহনার ঘরে যাচ্ছে। আপনারা কাইসা ঝগড়া গুলো পরে কই দেন, ওই ঘরে আগুন দেন, নইলে কি ওই বাঁচতে পারুম না, আমারও 32 গাছি তাবিসের দুষ্কাটানির সময় আইসা পড়ছে, ওই ঘরে আগুন না দিলে হইলদার রোগ আমারে সারবো না।
আমার ছোট মেয়ে বড় মেয়ে ওই গুপ্ত ঘরে, আর ওই ঘরে আগুন দেব, আমরা কি তোমার মতো মূর্খ নাকি?
চলো তো লাইজু নোয়াদাদির ঘরে একবার যাই।
তাইলে আমার মাফ করেন, আমি এই বাড়ি ছাড়তাছি, জীবনে আর কোনোদিনই এই মুখে হব না।
লৌকিকতার অগোচরেই অলৌকিকতার বাস, আর তাই সে রাতে 32 গাছি তাবিজ সঙ্গে নিয়ে বিল্টুর মা আকুঞ্জি বাড়ি গিয়েছিল ঠিকই, কিন্তু ভেতরে ভালোবাসার মোহে রয়ে গিয়েছিল মিনাজ আকুঞ্জি আর লাইজু মেহনাজ। স্টেডিয়ামের মতো বিশাল বারবাড়ির চারপাশে অসংখ্য রঙিন মরিচ পাতির ঢেউ খেলানো ওঠানামার আলোর উৎসবে কিভাবে কে বা কারা যেন ভেতর বাড়ির ওই শাহিনশা বেগমের ঘরে আগুন দিয়েছিল। কি আশ্চর্য, একই সঙ্গে বারবাড়িতে বিয়ে বাড়ির আলোকসজ্জার রঙিন খেলা আর ভেতর বাড়ির পচা দুর্গন্ধের পরতে পরতে অগ্নিশিখার গায়ে ধোয়ার কুণ্ডুলিরা যেন মিলে মিশে একাকার। তবে কি ভেতরের আগুনে একসঙ্গে পড়ে মারা গিয়েছিল মিনহাজ আর লাইজু, নাকি ওরাও ভয়ঙ্কর বিভৎস রোগের দুর্গন্ধে আর কোনোদিনই বাড়ির বাইরে আসেনি, কে জানে? বিল্টুর মা আর কি জানে আকুঞ্জি বাড়ির ওই গুপ্ত কুঠুরি সম্পর্কে? আচ্ছা, এই 32 গাছি তাবিজ কি এখনো আছে বিল্টুর মায়ের কাছে? গ্রামের সবাই তবে আজও কি ভাবে, খোঁজে, কিছু জানতে চায়? আচ্ছা, 32 গাছি তাবিজও তো আর এক বিস্ময়কর জিনিস, যে জিনিস কেউ পায়নি আকুঞ্জি বাড়ি, বিল্টুর মা তবে কিভাবে পেয়েছিল?
এই সাজু চল এক জায়গায় তোরে নিয়ে যাই।
কই আগে ক,
এই যে কলেজের পেছনে বড় ভুতুইরা আকুঞ্জি বাড়ি আছে না, ওই বাড়ির একজন গ্রামে আসছে।
কেডা, ওই 32 গাছি তাবিজওয়ালা বুড়ির বিল্টুর মা?
হ্যাঁ, ল যাই, পুরী পুঁথিপাঠের মতো গপ্প হই পয়েছে রাতে। জানোস রাত 12টার পরে নাকি ওই ভুতুইরা আকুঞ্জি বাড়িতে হঠাৎ হঠাৎ পিয়া বাড়ির মতো লাল নীল হলুদ মরিচ বাতি জ্বলিয়া উঠে।
ধরবে না, খালি মরিচ বাতি না, সেই ঘরে আগুন লাগছিল, ওই ঘর থাইকা কালা মিসমিসা বুনকা বুনকা ধোঁয়ার কুণ্ডলিও দেখা যায়।
যাবি ভূতের পুঁথিপাঠ শুনতে? আর যদি সাহস করে একবার রাত 12টার পরে বাড়ির সামনে যাইতে পারি দুইজনে, তাইলে তো মনে কর ভূতের বিয়ের মরিচ বাতি আর ধোঁয়া কুণ্ডলি দুইটাই নিজের চোখে দেখতে পারবো। ল যাই বেড়া, কি আছে জীবনে খেতা বলিস সারা?
কেউ রে জানানি যাইতো না, চুপে যাইতে হইব, শালা দুই দিনের দুনিয়ায় যদি ভূত পেতনির কাণ্ড কারখানায় না দেখলাম তাইলে তো আফসোসের শেষ নাই রে, জীবনটাই বৃথা।
গল্পে যেমন রাজার কালো ছেলে তাক হয়ে যায়, তেমনি ভুতুরে আকুঞ্জি বাড়ি আর 32 গাছে তাবিজেরও নানান গল্প ডালপালা মেলেছে এ গ্রামে। অথচ তারপরও একদল মানুষের অলৌকিকতা আজও বেঁচে আছে, সে বেঁচে থাকা হোক না কোনো বিল্টুর মায়ের মুখে পুঁথিপাঠের মতো। তারপরও এই ভৌতিক অদেখা অবিশ্বাস্য পুঁথিপাঠ তো আসলে ওই অলৌকিকতারই আরেক নাম, যে নামের আষ্টে পৃষ্ঠে ছায়ার মতো ধোয়ার মতো বিস্ময়ের মতো জড়িয়ে রয়েছে মানুষের আজন্ম মোহময় কুয়াশা, যে কুয়াশার হাতছানি দূরে আরো দূরে কখনো কখনো গল্পের সীমানা ভেঙে স্পর্শ করা যায়, আবার সেই কুয়াশাই স্পর্শের বাইরে অন্য এক অলৌকিকতার জন্ম দেয় বারবার। আমরা অলৌকিকতার দুয়ারে কড়া নাড়ি, কিন্তু ভেতর ভারী রহস্যময় ধোঁয়াটি স্বপ্নময় মোহময় পৃথিবীকে কেবল কুয়াশার চাদুরি ঠেকে দেয় অতি যত্নে গভীর নিঃশব্দে। আর কুয়াশারে মিশে থাকে অমীমাংসিত রহস্য কুঠুরিতে। এতক্ষণ ধরে শুনলেন যে গল্পটি, যার নাম অমীমাংসিত রহস্য কুঠুরি, লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনা ছিলেন প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন এই গল্পে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। মোহনার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, মাইশার চরিত্রে সোহা, মিনহাজ আকুঞ্জের চরিত্রে অভিনয় করেছেন শোভন, লাইজু মেহনাজের চরিত্রে অভিনয় করেছেন বন্যা, বিল্টুর মায়ের চরিত্রে তমা, নোয়াদের চরিত্রে অভিনয় করেছেন নিতুল, হিল্লোলের চরিত্রে নীরব, খোকনের চরিত্রে রিফাত এবং সাজুর চরিত্রে সম্রাট। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হচ্ছি এক্সফাইলসের সত্য ঘটনা এবং কুয়াশার আরেকটি নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। এবং আপনারা যারা লেখা পাঠাতে চান আবারও জানিয়ে দিচ্ছি, লেখা পাঠাবার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে kuasha89.2@gmail.com। এবং বইমেলায় যাবেন অনন্য প্রকাশনী থেকে কুয়াশা চার যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে ফেলবেন, সঙ্গে চাইলে নতুন বরকে কুয়াশা এক। এ পর্যন্তই থাকলো আজকে, সবাইকে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.